এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আব্বু, ওঠো না। আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, কাল পছন্দ না?
ও হ্যাঁ, তাই তো, 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
সবাই কেমন আছেন? কেমন ছিলেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো শুরু হয়ে গেল স্বাধীন মিউজিকের নিয়মিত হরর পডকাস্ট আয়োজন ভূত গল্প। ঘড়িতে দেখতে পাচ্ছি ঠিক রাত 11টা। আজকে 29 জানুয়ারি 2024, শুরু হচ্ছে ভূত গল্পের 78তম এপিসোড। বন্ধুরা, আজকে এপিসোডটা একটু স্পেশাল, একটু টুইস্ট করা হয়েছে, একটু রোমাঞ্চ করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। কেননা আজকে কিন্তু বছরের 2024 সালের এই প্রথম বছরের প্রথম মাসের শেষ এপিসোডটি আয়োজন করতে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, গত এপিসোডে আপনারা কিছু অডিও ক্লিপ শুনেছিলেন। যদিও অডিও ক্লিপে হয়তোবা অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগে নেই, অনেকের ভালো লাগেনি সেটা অবশ্য বুঝতে পেরেছি আমাদের কমেন্ট বক্স থেকেই। তো কমেন্ট বক্সে আসলে অনেকে নিজেদের ব্যক্তিগত কমেন্ট আসলে করেছেন। তো বন্ধুরা, আপনারা আসলে কমেন্ট করার দিক থেকে একটু সচেতন থাকবেন আশা করি। কেননা আসলে যিনি পাঠিয়েছেন তিনি তো আসলে কষ্ট করেই পাঠিয়েছেন, তাই না, ভূত গল্পে? তো আমি বলবো, যারা আসলে কমেন্টগুলো এইভাবে কমেন্ট করেছেন তারা অবশ্যই আপনাদের কোনো ঘটনা থাকলে, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আপনাদের মতো করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আমাদের মতো করে আপনাদেরকে পড়ে শোনানোর বা আপনাদেরকে ঘটনাটা এক্সপিরিয়েন্স করানোর। তো বন্ধুরা, তো সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে আমরা হাজির হয়েছি ভূত গল্পের 78তম নিয়মিত আয়োজনে। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে তিনটা ঘটনা রয়েছে। তিনটা ঘটনায় ব্যাক টু ব্যাক খুবই 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 অ্যামেজিং এবং খুবই থ্রিলিং, আপনাকে একটা খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স এর মধ্যে নিয়ে যাবে। প্রথমেই বন্ধুরা, আমরা পড়বো আমাদের একজন খুব রিনাউন্ড রাইটার দুর্জয় শাকিল। তিনি আমাদের কাছে ঘটনা পাঠান নিয়ে আমি বলবো না, তিনি আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন, তিনি আমাকে আমাদের কাছে ঘটনার পুরো বইটাই পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ তুর্য শাকিল ভাই, আপনাকে আবারও ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ জানাচ্ছি। ভূত গল্পের পক্ষ থেকে আপনার দেওয়া বইটা আমরা পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তুর্য শাকিলের বই থেকে আজকে একটা ঘটনা পড়া হবে, পাশাপাশি ওনার বইতে টোটাল 19টা ঘটনা আমরা পেয়েছি, আমরা পাশাপাশি পরবর্তীতে পড়বো সেই ঘটনা, সেই গল্পে আমরা পরে আসছি। এরপরেই আমাদের লিড মডারেটর মোহাম্মদ মামুন ভাই বরাবরের মতো আপনাদের জন্য আরেকটা রোমাঞ্চকর ঘটনা নিয়ে কিন্তু হাজির হয়েছে বরাবরের মতো। বিশেষ করে আমরা রিকোয়েস্ট করেছিলাম, ভাই আপনার ঘটনা আমি অনেকদিন পড়ি না, আপনি প্লিজ কাইন্ডলি ঘটনা পাঠান। তো মামুন ভাই ঘটনা পাঠিয়ে দিয়েছেন আপনাদের জন্য, আমি এই ঘটনাটা শেয়ার করার চেষ্টা করেছি। আর বন্ধুরা, আরেকটা ঘটনা, যে ঘটনাটা আপনারা আজকে সম্পূর্ণ শুনতে পাবেন না, কারণ ঘটনাটা এত বড়, প্রায় 180 পেজের আমরা ঘটনাটা পেয়েছি। ঘটনাটা পাঠিয়েছেন নয়ন রহমান ভাই, আমাদেরই বাংলাদেশের একজন আমাদের শ্রোতা বন্ধু, নিয়মিত তিনি শুনে থাকেন। আর সময়ের অভাবে তিনি একটা পাশাপাশি কাজ করেন, সেই সময়ের অভাবে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন না। বাট তিনি যে ঘটনাটা পাঠিয়েছেন সেই ঘটনাটা পুরোপুরি 180 পেজের। ঘটনাটার নাম ইফরিত। ঘটনাটা শুনে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আমি আজকে বেসিক্যালি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কেননা ইফরিত যে ঘটনাটা সেই ঘটনাটা আজকেই প্রথম পর্ব শুরু হচ্ছে, কারণ 180 পেজ একসাথে পড়া কখনোই সম্ভব না। এবং পড়লে দেখা গেলো যে হচ্ছে আপনার পুরো রাত কাবার হয়ে যাবে। আসলে ভূত মানে ভূতের ঘটনা অডিও এত শোনাটাও অনেকের ধৈর্য থাকে না। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম এই ঘটনাটা আমরা পার্ট বাই পার্ট পর্ব করে আপনাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি যে রিকোয়েস্টটা করতে চাচ্ছিলাম পার্সোনালি সেটা হচ্ছে যে এই ইফরিত ঘটনাটা আজকে থেকে শুরু করে আজকে আপনারা শুরু করবেন, অবশ্যই পরের এপিসোডগুলো কিন্তু মিস করবেন না, তা না হলে আপনারা কিন্তু লিঙ্ক করতে পারবেন না ঘটনাটার সাথে, ঘটনাটা কোথায় গিয়েছিল বা কোথা থেকে আসলে অন্তিম পর্যায়টা শুরু হয়েছিল। আশা করছি বন্ধুরা আজকে 78তম এপিসোডের পুরো সময়টা জুড়েই আমরা থাকব বোধগল্প পরিবার, আমিও থাকছি আপনাদের সাথে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো এবং অবশ্যই আজকের ঘটনাগুলো কেমন লাগলো, বিশেষ করে তুরজা শাকিল ভাই, মোহাম্মদ মামুন ভাই এবং নয়ন রহমান ভাইয়ের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কাছে অবশ্যই জানাবেন। এবং পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন, এই কথাটা আমি বারবারই বলে যাচ্ছি এবং বারবারই শেষ পর্যন্ত বলে যাব, কেননা আপনাদের সাপোর্টই কিন্তু ভূতগল্প এত দূর পর্যন্ত আসতে পেরেছে এবং আপনাদের সাপোর্টই আমরা সামনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। পাশাপাশি আমাদের আরো একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যদিও আমি এখনো বলছি না, বিষয়টা একটু সারপ্রাইজই থাক আপনাদের জন্য, আমরা জানিয়ে দেব বাট এখন আমি জানাচ্ছি না, শুধু একটু জানিয়ে রাখতে চাই। আগামী ফেব্রুয়ারি মাস ভাষার মাস, ত্যাগের মাস, ভালোবাসার মাস, তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে আমরা আরেকটা চমৎকার একটা কিছু করতে আর কি, আরেকটা নতুন জার্নি হবে আমাদের সবাই একসাথে, তো জার্নিটার প্ল্যানটা আমরা করে ফেলেছি বাট এখন আমরা বলছি না কবে কখন কোথায় কিভাবে কারা এই জার্নিটা করব। তো বন্ধুরা আমি আজকে বলছি না তারিখটাও বলছি না, যেহেতু বলেছি ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, ভালোবাসার মাস, আর ফেব্রুয়ারি মাসে ভালোবাসার জন্য কিন্তু একটা নির্দিষ্ট দিন থেকেই থাকে। আপনারা সবাই, আমি মনে হচ্ছে আপনারা কিন্তু অনেকেই গেস করে ফেলেছেন ইতিমধ্যে যে ফেব্রুয়ারি মাস মানেই 14 এপ্রিল, আর 14 এপ্রিল নয়, 14 এপ্রিল আমাদের বাংলা নববর্ষ, আমি সরি আমি ভুল করে ফেলেছি, ফেব্রুয়ারি মাস মানেই 14 ফেব্রুয়ারি, আর 14 ফেব্রুয়ারি মানেই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডে মানেই সকল ভয় ভীতি দুঃখ কষ্ট দূরে সরিয়ে রেখে আবার প্রিয়জনের সাথে মিলবন্ধনে সেই সুখানুভূতি, সেই অনুভূতির। ওকে বন্ধুরা, আমি আর কথা বলাচ্ছি না, যেহেতু আমরা একটু পরেই ভয়ের রাজ্যে অবগাহন করব, তো বন্ধুরা সেই জন্য অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু একটু পূর্ব প্রস্তুতি রাখতে হবে। শীতের রাত, শীত কিন্তু জমে উঠেছে, আমি জানি বাংলাদেশে কিন্তু চমৎকার মানে চরম শীত পড়েছে সবাই, আমাদের অনেক জেলা বিশেষ করে উত্তর জেলা থেকে শুরু করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো কিন্তু অনেক অনেক কষ্টে আছে শীতের। তো বন্ধুরা সেজন্য শীতের যথাযথ প্রস্তুতি নিয়ে সবাই থাকবেন, অনেকেই শীতের মধ্যে অনেক রোগ বালাইতে হচ্ছেন, সবাই সুস্থ থাকবেন, সুস্থতা আনন্দ করবেন এবং অবশ্যই আজকে ভূতগল্পের এপিসোডটা শুনতে গেলে কিন্তু যথাযথ প্রস্তুতি নিয়েই কিন্তু বসে পড়ুন ভূতগল্পের আজকের 78তম এপিসোডটা শুনতে, কেননা 78তম এপিসোডে কিন্তু কিছু চমৎকার রোমাঞ্চকর জার্নি হচ্ছে। তো বন্ধুরা অনেক কথা বাড়িয়ে ফেলেছি, চলে যাওয়ার আগেই, চলে যাচ্ছি না, ফিরে আসছি ঘটনা নিয়ে। তো ঘটনা নিয়ে ফিরে আসার আগে আপনাদের কাছে একটু ছোট করে রিকোয়েস্ট করে যেতে চাই, উইচ ইজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ছোট করে নোট করে রাখবেন, উইচ ইজ 07301789955। এই নাম্বারে আপনারা চাইলে কিন্তু অডিও ক্লিপ অথবা লিখেও আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন কিন্তু ঘটনাগুলো, আপনাদের ঘটনাগুলো আর কি। আর পাশাপাশি ইমেল করতে চাইলে bhutgalpo.show@gmail.com তো রয়েছেই, তাই না, bhut.galpo.show@gmail.com এটা তো রয়েছে আপনাদের, আপনাদের মনেই আছে। আর পাশাপাশি ফেসবুক আমাদের যে ফ্যান পেজটা রয়েছে সেই ফ্যান পেজে কিন্তু দেখতে পাই অনেকেই কিন্তু আমাদের অডিয়েন্সরা আছেন, তারা আমাদের সাথে আছেন এবং অনেকেই আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে কিন্তু আমাদেরকে নানা অনেক কমেন্ট করছেন, আমাদের পোস্টগুলো বিভিন্নভাবে দেখছেন, পাশাপাশি তাদের আইডিয়াগুলো শেয়ার করছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজে, facebook.com/bhutgalpo.swadhin, এটাতে গেলে আপনার নানান ধরনের আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা, আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন, প্রথম ঘটনার ঘন ঘটা আমাদের কাছে পাঠিয়েছেন তুরজয় শাকিল। তুরজয় শাকিলের ঘটনার সেই ঘন ঘটার দিকে পড়ছি, তার প্রথম ঘটনা আচর। তো বন্ধুরা চলুন শুনে আছি তুরজয় শাকিলের আচর।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প। বন্ধুরা, পূর্বেই বলেছি আজকের 78তম এপিসোডটি একটু বিশেষ আয়োজন নিয়ে সাজানো হয়েছে, যেহেতু আজকের 78তম এপিসোডটি আজকের প্রথম বছরের প্রথম মাসের শেষ এপিসোড স্বাধীন মিউজিকে। ভূত গল্পের আজকের শেষ এপিসোড প্রথম মাসের 78তম এপিসোড, তো সেই মানে সেই বিষয়টাকে কেন্দ্র করে মূলত আজকে এপিসোডটা সাজানো হয়েছিল আপনাদের জন্য, যেটা পূর্বেই বলেছি তার ধারাবাহিকতায় আজকে এখন যে প্রথম গল্পটা পড়ব, আমাদের প্রথম গল্পটি আমাদের বাংলাদেশে একজন লেখক, ওনার নাম তুর্জয় শাকিল। উনি আসলে অনেক ভালো লেখেন, আমরা রিসেন্ট ওনার সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি এবং আমরা উনি আমাদের কাছে ওনার একটা প্রিন্টেড বই, নতুন প্রকাশিত বই আমাদের কাছে পাঠিয়েছেন এবং আজকে যে ঘটনাটি পড়বো সেই ঘটনাগুলো হচ্ছে আপনার ওনার বই থেকেই কিন্তু উদ্ধৃত করা হয়েছে। তো আশা করছি বন্ধুরা, আমাদের নবগত লেখক তুর্জয় শাকিল ভাই, ওনার ঘটনাগুলো আপনাদের পড়লে বা ভূতগল্পের মাধ্যমে শুনলে অবশ্যই কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং রক্ত হিম হয়ে যেতে পারে, শীতের মধ্যে অবশ্যই যথাযথ প্রস্তুতি নিয়ে বসবেন আশা রাখছি। আর বন্ধুরা, আরেকটুখানি জানিয়ে রাখি, তুর্জয় শাকিল ভাই আমাদেরকে যে বইটা পাঠিয়েছেন সেই বইটার নামটা উনি প্রচার করতে একটু বারণই করেছেন কিছু সংযত কারণেই। তাছাড়া পাশাপাশি আপনারা যদি কেউ এই বইটার নাম জানতে চান, অবশ্যই আমাদের কেউ হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমরা চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে এই বইটির নাম বলে দেওয়ার আর কি। আর পাশাপাশি আপনারা চাইলেও আমাদের ঘটনাগুলো আজকে অবশ্যই পড়বেন। আরেকটা মেসেজ জানিয়ে দিই, সামনে 21 ফেব্রুয়ারিতে তুর্জয় শাকিল ভাইয়ের, মানে উনি আমাদেরকে আসলে বলেছেন এবং পাশাপাশি আমাদেরকে ইনভাইটও করেছেন, যে সবকিছু ঠিক থাকে আমরা চেষ্টা করব ভূত গল্প টিম তুর্জয় শাকিল পাশাপাশি 21 ফেব্রুয়ারিতে বইমেলায় একসাথে মিট করা ভূত গল্প পরিবার নিয়ে। তো 21 ফেব্রুয়ারিতেই তুর্জয় শাকিলের দুইটা বই পাবলিশড হচ্ছে, দুইটাই হরর এবং থ্রিলিং সাসপেন্সের উপর নির্ভর করে আমি যতদূর জানি। তো আসলে সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে পাবলিশ হওয়ার পরে পর্যায়ক্রমে ভূত গল্পে আসবে, উনি তেমনটাই আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। তো আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলেই তুর্জয় শাকিলের অনবদ্য কিছু থ্রিলিং জার্নি নিয়ে আমরা ভূত গল্পে হাজির হব। তো বন্ধুরা, আমাদের সাথে কিন্তু আসলে অনেকেই যুক্ত হয়েছেন, যেমন আমাদের সাথে রিয়াজ রাজ আছেন, তুর্জয় শাকিল যুক্ত হয়েছেন। আজকে আরেকটা ঘটনা আপনারা শুনতে পারবেন ইফরিত, যে ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন নয়ন রহমান। নয়ন রহমান কিন্তু আমার দেখা নবগত লেখকদের মধ্যে খুব ভালোই লিখছেন, ভালোই এই বিষয়গুলো নিয়ে খুব কাজ করছেন। তো আশা করছি আমরা চেষ্টা করব আপনাদের সহায়তায়, আপনাদের সাপোর্টে ভূত গল্পের মাধ্যমে এবং অবশ্যই স্বাধীন যেহেতু এই সুযোগটা দিয়ে দিয়েছে, তাদের ঘটনাগুলো আসলে রিপ্রেজেন্ট করার এবং এই জার্নিগুলোর মধ্যে থেকে আমরা সবাই যাব, আসলে রোমাঞ্চকর অনুভূতিগুলো আমরা সবাই মিলেই পাবো। তো এই জন্য অবশ্যই তুর্জয় শাকিল সহ নয়ন রহমান এবং আমাদের সাথে আজকে মামুন আমাদের লিড মডারেটরের ঘটনাটি পরিবেশন করা হবে। তো সবাইকে আসলে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, এখন শুরু করছি 78তম এপিসোডের প্রথম ঘটনাটি, পড়ছি তুর্জয় শাকিলের প্রথম ঘটনাটি আচর। সাজুর ময়নাতদন্ত রিপোর্ট দেখে চোখ কপালে উঠে গেল আমার, এটা কি করে সম্ভব, হৃৎপিণ্ডে নখের আচর। সাত পাঁচ ভেবে লাশটা ভ্যানে তুলে সদর হাসপাতাল থেকে সোজা কুট্টিপুর চলে আসলাম। থানায় এসে দেখি একজন সাংবাদিক বসে আছেন, সাজুর মৃত্যুর ব্যাপারে জানতে চান তিনি। আমি কেশে গলা পরিষ্কার করে বললাম, আমি তানজিন শাহরির, কুট্টিপুর থানার বর্তমান ওসি। আজ সকাল 6টা নাগাদ খবর পাই যে সাজু মারা গেছে। মৃতদেহ দেখে ভাবছিলাম হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে জানতে পারি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো ওর হৃৎপিণ্ডে নখের একটা আঁচড় পাওয়া গেছে। আমরা বিষয়টা নিয়ে দ্রুতই তদন্ত শুরু করব, অতন্তে নতুন কেউ কিছু জানতে পারলে আপনাদের জানাবো। আমার কথা শেষ হলে সাংবাদিক চলে গেলেন। আমিও থানা থেকে বের হলাম। বান্দরবানের অত্যন্ত দুর্গম গ্রাম কুট্টিপুর, সব মিলিয়ে 60-70 জন মানুষের বাস এখানে। কোনো হাসপাতাল বা স্কুল নেই ধারে গেছে। 5 কিলোমিটার দূরে সদরে যেতে হয় গ্রামবাসীদের। এখানে টিনের তৈরি সেমি পাকা ছোট একটা থানা আছে। এমন গ্রামে থানার ওসি হওয়া দুর্ভাগ্যই বটে। যাই হোক, থানা থেকে বেরিয়ে সাজুর বাড়িতে লাশটা নিয়ে আসলাম। ওর আত্মীয় স্বজন সবাই কান্না করছে অঝোরে। আমি ওর ভাইকে জিজ্ঞেস করলাম, সাজুর ঘরের দরজা কি ভাঙা বা কোথাও খোলা ছিল? ওর ভাই কেঁদে কেঁদে বলল, না স্যার, সকালে অনেক ডাকাডাকি করার পরও ভাই উঠতেছিল না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি, কথা শেষ করার আগেই সে কান্নায় ভেঙে পড়ল। ওর কথা শুনে একটু চিন্তায় পড়ে গেলাম। দরজা ভেতর থেকে আটকানো থাকলে সাজুকে শ্বাসরোধ করে হত্যা করলো কে? আর নখের আঁচড়ের কথাটা এখনো ভাবতেই পারছি না। হঠাৎ কিছুক্ষণ পিছন থেকে শার্ট ধরে টানলো। তাকিয়ে দেখি ছোট্ট একটা ছেলে আমার শার্ট ধরে টানছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখনই ওর মা ছুটে এসে বলল, স্যার স্যার, ও প্রতিবন্ধী, কথা বলতে পারে না, দয়া করে কিছু মনে করবেন না স্যার, বলে ছেলেটাকে কোলে নিয়ে চলে গেল। আমিও থানায় ফিরে আসলাম। 2 দিন কেটে গেল ইতিমধ্যে, তদন্তে কোনো অগ্রগতি হয়নি। এমন অদ্ভুত বিষয়ের সম্মুখীন এই প্রথমবারের মতো হলাম। সন্ধ্যাবেলা ঘুরিতে হয়ে তখন 7টা বাজে। আমি থানায় বসে ভাবছি সাজুর মৃত্যুর ব্যাপারে। হঠাৎ খুটখুট শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখি সেই ছোট ছেলেটা খালি গায়ে থানার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবে তুমি? ও আমার হাত ধরে টানতে লাগলো। আমি ওর পিছু পিছু গেলাম। ও হিরুর বাড়ির সামনে গিয়ে ইশারায় বারবার বাড়িটা দেখাতে লাগলো। আমি কিছুই বুঝলাম না। এদিকে ছেলেটা কথাও বলতে পারে না। আমি ছেলেটাকে নিয়ে ওর বাড়ি আসলাম। ওর মা আমাকে দেখে বলল, স্যার আপনি? আমি বললাম, হ্যাঁ আমি, আপনার ছেলে মনে হয় কিছু বলতে চায়। আপনি কি জানেন ও কি বলতে চায়? ওর মা শুকনো হাসি এসে বলল, ও পিতৃ ছেলে প্রতিবন্ধী, ও কি বলবে, আপনি শুধু শুধুই ওর কথায় কান দিচ্ছেন। আমি কিছু বলতে যাব, তখনই ছেলেটা আমার হাত ধরে আবার টেনে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করল। আমি ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। ওর মা ওকে যেতে বাধা দিল। আমি বললাম, ওকে বাধা দেবেন না, ওকে যেতে দিন। ছেলেটা সরু রাস্তা ধরে হাঁটছে, ওর পিছনে আমি আর ওর মা হাঁটছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি টর্চ জ্বালালাম। হাঁটতে হাঁটতে আমরা থানার পিছনে জঙ্গলে চলে আসলাম। একটু গভীর জঙ্গলে গিয়ে ছেলেটা থামলো, একটা ঝোপ দেখালো ইশারায়। আমি টর্চ নিয়ে ঝোপটা সরাতেই দেখলাম সাদা একটা বস্তা। বস্তার হাতে নিয়ে থানায় ফিরে আসলাম। বস্তার মুখের বাদনটা খুলতেই দিকখুটে একটা গন্ধ নাকে এসে লাগলো। নাক চেপে ধরে দেখলাম বস্তার ভেতর একটা ছোট মেয়ের জামা আর বিকৃত একটা লাশ। আমি ওর মাকে জিজ্ঞেস করলাম, আপনি এই লাশ সম্পর্কে কিছু জানেন? মহিলাটা আমতা আমতা করে বলল, না স্যার, আমি কিছু জানি না স্যার। আমি ধমক দিয়ে জিজ্ঞেস করলাম, সত্যি করে বলুন, আপনি কিছু জানেন এখানে? মহিলাটা থতমত খেয়ে বলল, জানি স্যার, তবে আমার কথা কাউরে বলবেন না স্যার, দয়া করে স্যার, আমার কথা কাউরে বললেন না স্যার। আমি শান্ত কথা বললাম, আপনি নির্ভয়ে বলুন, কোনো ভয় নেই আপনার। মহিলাটা বলল, 1 মাস আগের কথা স্যার, তখন আপনি এই থানার ওসি ছিলেন না। সেদিন বিকালে আমার ছেলেটা খেলতে খেলতে জঙ্গলের ভিতর চলে গেছিল। আমি ওর পিছন পিছন গিয়ে শুনি কারা যেন ফিসফিস করে কথা বলছে। আমি একটু গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখি হিরু আর সাজু ছোট একটা মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণ করছে। মেয়েটা হাত পা ছুড়ছে কিন্তু কিছু বলতে পারছে না। ধর্ষণের পর গলা টিপে মেয়েটাকে হত্যা করে বস্তায় ভরে ঝোপে লুকিয়ে রাখে। ওরা দুইজনে এলাকার প্রভাবশালী মাস্তান স্যার, আমাদের দেখলে আমাদেরও মেরে ফেলতে পারে, এই ভয়ে আমরা লুকিয়ে রইলাম মা আর ছেলে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যাওয়ার সময় আমাদের দেখে ফেলল ওরা। দেখেই ছুরি হাতে মারতে আসলো আমাদের। ওদের পা জড়িয়ে ধরে বললাম, আমি কাউকে কিছু বলবো না, দয়া করে আমাদের মারো না। ওরা আমাদের ছেড়ে দিল, কিন্তু হুমকি দিল যদি কখনো মুখ খুলি তাহলে পরিবারের সবাইকে নাকি মেরে ফেলবে। ওরা টাকা দিয়ে তখনকার ওসিকেও হাত করে নিয়েছিল, তাই ভয়ে আমি এতদিন কাউকে কিছু বলিনি স্যার। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, ছি, একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ, কতটা বিকৃত মন মানসিকতা ওদের। আচ্ছা আপনি যান, আপনার কোনো ভয় নেই, আমি কাল হিরোর সাথে কথা বলবো, আর সাজু তো মারাই গেছে। মহিলাটা তার ছেলেকে নিয়ে চলে গেল। আমি ফাইল উল্টিয়ে আগের কেসগুলো খুঁজতে লাগলাম। সেখানে দেখলাম প্রায় মাসখানেক আগে পাশের গ্রামের 8 বছরের এক মেয়ে তিথিরের নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই একটা মৃত্যু সংবাদ শুনে অবাক হলাম। হিরু মারা গেছে। ওর লাশটা দেখে মনে হলো হার্ট অ্যাটাকেই মারা গেছে। দ্রুত ময়না তদন্তের জন্য লাশটাকে সদর হাসপাতালে পাঠালাম। অন্যদিকে পৃথিরের বাবা মাকেও খবর দিলাম। ওরা আসতেই জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম, এক মাস আগে এক বিকালে তিথির আর তার বিড়ালের সাথে খেলতে গিয়েছে, হারিয়ে যায়। অনেক খুঁজেও আর কোনো হদিস পাওয়া যায়নি। আমি বস্তার লাশ আর জামাটা তাদের দেখালাম। জামা দেখে ওরা শনাক্ত করল, হ্যাঁ এটা ওদের মেয়ে তিথিরেরই লাশ। লাশটা তাদের হাতে হস্তান্তর করে আমি সদর হাসপাতালে ছুটলাম। ময়না তদন্তের রিপোর্ট শুনে অজানা আতঙ্কে আমার বুক আবার কেঁপে উঠল। সাজুর মতোই সাজসোদ করে হত্যা করা হয়েছে হিরুকে। ওর হৃৎপিণ্ডেও পাওয়া গেছে একটা নখের আঁচড়। ডাক্তাররা আঁচড়গুলো খুব ভালোভাবে পরীক্ষা করে বলল, এগুলো চিকন নখের আঁচড়, বিড়াল বা কুকুরের আঁচড়ের মতো। পুরোটা শুনে আমি আঁতকে উঠলাম। হিরুর লাশ নিয়ে কুট্টিপুর যেতে যেতে ভাবলাম, ক্ষমতার দাপটে পুলিশের হাত থেকে বাঁচলো, তিথিরের হাত থেকে বাঁচতে পারেনি ওরা। সত্যি অন্যায় করে কেউ কখনোই পার পায় না, সে হোক শরীরের হাতে অথবা অশরীরের হাতে। আসলে এই ঘটনাটাই জানলাম আজকে আমরা তুর্জা শাকিল ভাইয়ার প্রথম তার যে প্রকাশিত ভৌতিক উপন্যাসে বলা যায়, সেই উপন্যাসে সর্বমোট 19টা ঘটনা রয়েছে। সেই 19টা ঘটনার মধ্যে আজকে আমরা তার প্রথম ঘটনাটাই পড়লাম, আঁচড়। তুর্জা শাকিল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভূত গল্পের পক্ষ থেকে, কেননা আপনি আমাদের কাছে বইটি পাঠিয়েছেন, আমরা আপনার বইটি পেয়েছি এবং আমরা আমাদের ফেসবুক পেজে এনশিওর করেছি আমাদের সবাই দর্শক শ্রোতাদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার ঘটনা পড়তে পারছি এর জন্য সত্যি খুব অনুবদ্ধ আপনি লেখেন। আমরা আশা করছি আমাদের সামনের এপিসোডগুলোতে আপনার এই বইতে যে 19টা ঘটনা প্রাধান্য পেয়েছে, সেই 19টা ঘটনাই আমাদের সামনের এপিসোডগুলোতে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা একটা দুইটা ঘটনা করে আমরা চেষ্টা করব আমরা এই ঘটনাগুলো প্লে করার, শুধুমাত্র আমাদের ভূত গল্পের দর্শকদের জন্য। শুধুমাত্র আমরাই চাইলে হবে না, আমাদের শ্রোতা বন্ধুরাও চাইতে হবে। আমাদের বন্ধুরা যে যেখান থেকে আমাদের কাছে শুনছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো। আজকে স্পেশালি এই ঘটনাটা কিন্তু আমাদের বছরের প্রথম মাসের শেষ এপিসোডের একটা স্পেশাল ঘটনা, পাশাপাশি আরও কিছু টুইস্ট থাকছে। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই মিলে কিন্তু একসাথে শুনতে হবে অবশ্যই লেপ মুড়ি দিয়ে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভূত গল্পের লিড মডারেটর মোহাম্মদ মামুন। আমি সব সময় চেয়েছি ভূত গল্পের মাধ্যমে লিসেনারদের রোমাঞ্চকর এবং ভয়ানক কিছু ঘটনা উপহার দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাই প্রিয় অভিভাবকে, যার মাধ্যমে আজ আমি আপনাদের মাঝে এই চমৎকার রোমাঞ্চকর সত্য ঘটনাগুলো উপস্থাপন করতে পারছি। এবং আরো ধন্যবাদ জানাই চিন্ময় ভাইকে, যার মাধ্যমে আমার ঘটনাগুলো আরো ভয়ানক এবং প্রাণবন্ত হয়ে ওঠে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। সেদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে, যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম, হঠাৎ সন্ধ্যাবেলা অবনী এসে হাজির। ও চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন দাড়ি কামায়নি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার, বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেইলি প্যাসেঞ্জারই করে। অবনী ওইরকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী, একই চেহারা তো? অবনী তার চোখ করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধ হয় বেশি দিন বাজু না রে। কেন, হঠাৎ এরকম মনে হওয়ার মানে কি? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম। আমি বললাম, ছি অবনী, ও কথা মুখে আনতে নেই, কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবে কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তো তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে মাস দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে, ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমিও নিজে তখন স্টোভে জল গরম করে চা বসালাম, তারপর দুই বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো, তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না, তুইও পারবি না, আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তা তোর ভাই আপত্তি করবে না? বোধ হয় না, ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি, সামনের মাসেও সোজা তোর এখানে চলে আসবে। তারপরে এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন ধরে আছিস? আরে ও বাড়িতে আমাদের পৈতৃক বাড়ি রে, আমার বা আমার ভাইয়ের জন্ম ও বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস ও বাড়িতে? না না, কখনো না, এমনকি দিন পনেরো আগেও তো না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম, তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখলো, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না, তবে তুই গেলে আমি খুব খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্য সব ঘটে কিনা। যদি যাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব। চল। আমি বললাম, না আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বলে দেবো, তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসবো। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি, এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। অবনী বলল, তাহলে খুব ভালো হয় রে, আমার এখন মাথা ঠিক নেই বুঝলি, আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না, সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম, আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনেই। শোয়ার পরেই ঘুম ঘুম যখন আমাদের ভাঙলো তখন দেখলাম বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ওহ কতদিন যে এমন আরামে ঘুমায়নি রে, আমার তো একদম ইচ্ছে করছে না অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে হাত মুখ দিয়ে এসে পড়লাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন?
সেই বেলা একটা।
সে কি সারাদিন আর গাড়ি নেই?
না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে।
তা যাক, বেলা একটার গাড়ি শুনি। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম, তারপর বারো হাড়োয়া প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ত্রিবেণী পৌঁছলাম। সেখান থেকে রিক্সায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে, ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে যেন কি বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম, তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম।
ওর ল্যাবরেটরির নিচে। এক পাশে খোলা ছাদ রয়েছে, ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় আর ছাদ থেকে দেখা যায় শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো, এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব সব রাতে, তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? চলে আসবো। আমি অবনীতে বাড়ি থেকে বেরোতে পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন, বললেন, ও বাবা শোনো। আমি কাছে গেলে তিনি বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রি হলেই চিৎকার করবে আর ঘর ময় ছুটো ছুটো ছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছো। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের একটা ডাক্তার দেখাও ওকে। আমিও তো সেই জন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে ফিরে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে যেন কি সব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়, একটু আগে আপনার ওকে দেখে কি সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো, আপনার কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃষ্ট মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ আমরাও কি হঠাৎ এইরকম হয়ে যেতে দেখছি, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা আমি এক রাতের ঘটনা আপনার বলছি, শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো শুনি না কি ব্যাপার। শুনুন তবে, সেদিন রাতে অবনীতে যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল। কিরকম অবনীরা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করেছে। সেদিন অবনীদের চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কা দেখি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজাটা খিলটা যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম, অবনীদার সারা শব্দ নেই। তারপর হঠাৎ যেন যাবতীয় মন্ত্রণ বলে উপরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীতা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বাড়িতে অবনীতা একা থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কা দেখির পর কে খুলে দিল? এটাই না আমরা কি বুঝে উঠতে পারলাম না। আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি তারপর বলল, অথচ আমার বা বিষ্ণুটার এই কথা এখনকার কেউ না বিশ্বাস করতে চায় না, দেখুন তো। আমি বললাম, দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করছি, তাই বলছি আজ রাত্রে আপনাদের ভিতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না 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 দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না আমরা, বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার খুব কার ঘাড়ে চাপে, তবে হ্যাঁ যদি সেরকম কিছু ভয়াবহ দেখে থাকেন তাহলে চেঁচিয়ে রাখবেন আমাদের, আমরা চলে আসবো, আমরা একজন নয় সবাই ছুটে যাবো, কিন্তু আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে একা থাকতে ভয় করনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহস পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস, এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি, কোথাও নয় ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে। তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাই বল? স্যার ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হলো, ভাত হয়ে গেলে ডিম সিদ্ধ বসাচ্ছি, এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচন্ড বৃষ্টি, গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় আজকের বৃষ্টি। এর মধ্যেই আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় রে? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো মাঝরাতে, অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটনা ঘটে তাই নিয়ে। অমনি এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুদ্রবেই কাটল। আমি আর অবনি একই তক্ত বসে একই বিছানায় দুজনে পাশাপাশি শুয়ে পড়ল। শুয়ে শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনি আমার কাছে ঘেসে সরে এসে বলল,
এবার এবার সে আসবে, এবার নিশ্চয়ই আসবে। কে কে আসবে?
অবনি চিৎকার করে উঠল,
ওই 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 তো দেখ 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 ওই সে ওই দেখ।
আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম, দেখলাম জানলার ঘষা কাছে ফ্রক পরা 14-15 বছর একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় হুস করে একটা ডেসলাই জ্বলার শব্দ হলো, তারপরে দেখা হলো টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই, তাহলে কে জ্বালল এই বাতি? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়া মূর্তিটা মিলিয়ে গেছে, আমরা দুজনেই ভয়ে কাঠ, চারিদিক নিস্তব্ধ নিঝুম। অবনি যেন নীল হয়ে গেছে, আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাড়ির বাতিটা তুলে নিল, নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। এরপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো এসো। আমি অবনিকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি, চল। অবনি বলল, না না, ভেবেছিস? ও আমায় রোজ এইভাবে ডাকে, আমি যাই না, আমি কখনো যাই না। আয় আয় বলছি। এই আমার বড় ভয় করছে রে। ভয় কি? আজ তুই একা না, আমি তো আছি সঙ্গে, আয়। আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম, তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজায় খিল আপনা থেকেই খুলে দরজাটা দুহাট হয়ে গেল, আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা, তারপর নিচের ঘরের দরজার কাছে গেল, যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছেই থামলো ওই আলোটা। ঘরটা তালা দেওয়া ছিল, তালাটা আপনিই খুলে গেল আমাদের চোখের সামনে। আমরা দুজনেই আস্তে আস্তে ঘরে ঢুকলাম, বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও, কথা কইছ না কেন? বলো তুমি কে? অবনি যেন পাথর হয়ে আছে, আমারও হাত পা আস্তে আস্তে অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর। কিশোরী খুব মৃদু কণ্ঠে বলছে, আমাকে এখানে কেন নিয়ে এসেছ? আমাকে মুক্তি দাও, আমি এখানে থাকতে চাই না, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি, আমাকে মুক্তি দাও। আমি এই কণ্ঠস্বর শুনেই ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি, আমি এখানে, এই যে আমি। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরী জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুন তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল, তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের উপর রাখলো, দেখি আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ছবিটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ছবির মুখটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে, ঠোঁট দুটো আস্তে আস্তে কাঁপছে, চোখ দুটো বাইরে ঠেলে বেরিয়ে আসতে যাচ্ছে। উফ, কি বিভৎস দৃশ্য! আমি আর তাকিয়ে থাকতে পারছি না ছবিটার দিকে। আরো দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠেছে ক্রমশ। এক সময় ওই ছবিটার ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল,
এখনো হা করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যা সহ্য করতে পারছি না, তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও, শেষ করে দাও।
আমি বললাম,
তাহলে কি তোমার মুক্তি হবে?
হ্যাঁ,
চিরতরে মুক্তি পাবো আমি।
আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না,
আমি চাই না।
কিন্তু কেন, কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই, সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের এই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমাকে মুক্তি দাও।
আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অমনিকে বললাম, এই এই ফটোটা তোর তোলা? অমনি বলল, হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা, চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা, ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন, গত মাসে সামান্য একটু ভুল বুঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকবকি করেন, তারপরেই বিপর্যয়। মেয়েটি হঠাৎ নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেনি। আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম। কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ওই ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিচের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। এই সেই নেগেটিভটা আছে তোর কাছে? আছে, দেখি। অবনি নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম আমরা দুজনে। সারা রাত ঘুম এলো না আমাদের, শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে, বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা করে খেলাম, ভোরের আগে কারেন্টটাও চলে আসলো। আমুনিকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনি বলল, নিশ্চয়ই। এরপরও অবনির বাড়িতে আমি দিন দশেক ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবই নতুন করে ও বাড়িতে হয়নি, আর এখনো পর্যন্ত হচ্ছে না। তো বন্ধুরা, আমরাও আশা করছি পরবর্তীতে অবনীবাবুর বাড়িতে আর নতুন করেই কোনো ধরনের কোনো সমস্যার উদ্রেক হয়নি। অবনীবাবু আশা করছি শান্তিতেই বাকি জীবনটুকু পার করেছেন। থ্যাংক ইউ জানাতে চাই মোহাম্মদ মামুন ভাইকে, কেননা মামুন ভাই এই অনবদ্য রোমাঞ্চকর ঘটনাটি পাঠিয়েছেন। সত্যি চমকপ্রদী ছিল ঘটনাটা। ঘটনাটা আসলে একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা, আর ঘটনাটা মামুন ভাই আমাদের লিড মডারেটর, উনি সংগ্রহ করেছেন শুধুমাত্র ভূতগল্পের দর্শকদের জন্য আজকের 78তম এপিসোডের জন্য। সো থ্যাংক ইউ এগেইন ফর মামুন ভাই, আমাদের লিড মডারেটর। ভূতগল্পের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরকম কিছু রোমাঞ্চকর এবং থ্রিলিং হরর এক্সপিরিয়েন্স স্টোরি নিয়েই কিন্তু আমরা আসলে আমরা অধীর আগ্রহে বসে থাকি আপনার ঘটনার জন্য, কেননা আপনার ঘটনা শোনার জন্য কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন, পাশাপাশি আমিও পার্সোনালি কিন্তু ওয়েট করে থাকি আমাদের লিড মডারেটর মামুন ভাই কখন ঘটনা পাঠাবে। তো বন্ধুরা, অনেক কথা বলেছি আর কথা বলতে চাচ্ছি না। তো মামুন ভাই থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, এরকম ঘটনা পাঠিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, মামুন ভাই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন মামুন ভাই যেন আমাদের কাছে বেশি করে ঘটনা পাঠায়, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের জন্য না, প্লাস আমার জন্য এবং ভূতগল্প পরিবারের সবার জন্য। তো বন্ধুরা, আর কথা বলেছি না, চলে যাবো পরবর্তী ঘটনায়। শুধু পরবর্তী ঘটনায় যাওয়ার আগে এতটুকু বলতে চাই, পরবর্তী যে ঘটনাটা আসতে চলেছে সেটা কিন্তু একটা চমৎকার চমৎকার একটা, আমি বলছি না, জাস্ট আপনারা শুনবেন, শুধু আমি নামটা বলে দিচ্ছি। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন নয়ন রহমান ভাই। নয়ন রহমান ভাই ঘটনাটি আমাদের কাছে লিখিয়ে পাঠিয়েছেন, ঘটনার নাম ইফরিত। তো বন্ধুরা, শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঘটনা ইফরিত। তবে অবশ্যই সেই পর্যন্ত একসাথে শুনতে হবে কিন্তু ভূতগল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
তো
আজকাল আমাদের বাড়ির আশপাশে থেকে মাঝে মাঝে বিশ্রী পচা দুর্গন্ধ পাওয়া যায়। এই গন্ধ আমি শুধু একা পাই না, আমার বাড়ির সকলেই পায়। এই গন্ধটা বিশেষ করে আমার দাদি বেশি করে পায়। বেশ কিছুদিন থেকে দাদি বলছিল মাঝে মাঝে নাকি সে দাদাকেও দেখতে পায়। আমার দাদা গত হয়েছে বছরখানেক আগে। ভাবতাম দাদি দাদাকে খুব ভালোবাসত, তাই হয়তো মনের ভুলে দাদাকে দেখতে পায়। একদিন রাতে মায়ের ডাকে ঘুম ভাঙে আমার। দরজা খুলে মাকে জিজ্ঞেস করতে মা বলল, কি হয়েছে মা, এত রাতে ডাকলে যে, কোনো সমস্যা? তোর বাবাকে খুঁজে পাচ্ছি না, বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়েছে, এখনো রুমে আসেনি। বাথরুমে আছে হয়তো, তুমি টেনশন করো না, এসে পড়বে। আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আমি বাথরুমে গিয়ে দেখে আসছি, সেখানে তিনি নেই। তুই একটু দেখ না তোর বাবা কোথায় গেছে। ঠিক আছে মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। ঘর থেকে টর্চ লাইট বের করে হলাম বাবাকে খোঁজার জন্য। প্রথমে টিউবওয়েলের পাড়, তারপর বাথরুমে গিয়ে দেখলাম বাথরুমের দরজা খোলা আছে, কিন্তু বাবা সেখানে নেই। তারপর বাড়ির আশেপাশে ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না বাবাকে। লাইটের আলো দেখে আমার পাশের বাড়ি থেকে দীপু বলে উঠল, কে রে এত রাত্রে ঘোরাঘুরি কে? দীপু, আমি আকাশ। কিরে এত রাত্রে এখানে কি করিস? আব্বারে খুঁজে পাচ্ছি না রে। কি বলিস, চাচা এখনো বাড়ি এসে নাই? না, বাড়ি আসছিল রে, কিন্তু বাথরুম করতে এসে আর ঘরে যায় নাই। তুই একটু আয়, আব্বাকে খুঁজি। কি বলিস, দাঁড়া, আসতেছি আমি। দীপু টর্চ লাইট নিয়ে বের হলো, দুজন মিলে আব্বাকে খুঁজতে লাগলাম। বাড়ির আশেপাশে খুঁজেও আব্বাকে পেলাম না। উপায় না পেয়ে বাড়ি বাড়ি ডেকে জিজ্ঞেস করলাম আব্বাকে দেখছে কিনা কেউ। কেউ দেখেনি আব্বাকে। ধীরে ধীরে আমার টেনশন হতে শুরু করে, আব্বা এত রাত্রে কই গেল? তাও কাউকে কিছু না বলে। গ্রামের অনেক লোকই আমাদের সাথে আব্বাকে খুঁজতে বের হয়। গ্রামের বাগান জঙ্গল সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয় আব্বাকে। খুঁজতে খুঁজতে ভজরের আজান দেবার সময় হয়, কোথাও না পেয়ে সবাই বলে এখন বাড়ি যাও, সকালে খুঁজতে বের হব। এদিকে আমার টেনশন আর ভয়ে শরীর ভারী হয়ে যায়, চোখেও পানি চলে আসে। এত রাত্রে আব্বা কোথায় যাবে? তাও আমাদের না বলে আব্বার কোনো বিপদ হয়নি তো? এক অনাকাঙ্ক্ষিত দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরল। আমার অবস্থা দেখে দীপু আমাকে বলে, টেনশন করিস না, সকাল হোক চাচাকে খুঁজে বের করব, এখন বাড়ি চল। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, সবাই যে যার মতো বাড়ি চলে যায়। আমরাও বাড়ির কাছাকাছি চলে আসি। বাড়িতে গিয়ে মাকে কি জবাব দিব আমি সেই চিন্তাই করছি। দীপু পিছন থেকে ডাক দিল, আকাশ চাচা। কোথায় আব্বা? দীপু উপরে লাইট মারে, দেখি আব্বা গাছের ডালের মধ্যে চলে আছে। আব্বার এমন অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারি না, হাউ মা করে কেঁদে উঠি। দীপু গ্রামের কয়েকজনকে ডেকে নিয়ে আসে। গাছ থেকে আব্বাকে নামানো হয়, দেখে মনে হচ্ছে আব্বাকে কেউ খুব মেরেছে। সবাই ধরে আব্বাকে নিয়ে বাড়িতে আসলাম। বাড়ির দরজায় নক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আবারও নক দিলাম বাড়ির দরজায়, কোনো সাড়া শব্দ না পেয়ে জোরে জোরে দরজায় ধাক্কা দিলাম। তখন ভিতর থেকে মা ভয়াতুর কণ্ঠে বলল, কে 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 বাইরে? মা, আমি আকাশ, দরজা খোলো। আমার কথা শুনে মা তাড়াতাড়ি দরজা খুলে দিল। আব্বাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে সবকিছু এলোমেলো হয়ে আছে। আব্বাকে নিয়ে ঘরের ভিতরে গেলাম, আব্বাকে বিছানায় শুয়ে দিলাম। আস্তে আস্তে দেখলাম আমার বোন দাদি আর আমার স্ত্রী সবাই জড়সড় হয়ে একজন আর একজনকে ধরে আছে। দেখে বোঝা যাচ্ছে তারা হয়তো কোনো কারণে অত্যধিক ভয় পেয়ে আছে। আব্বার এমন অবস্থা দেখে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। কিছুই বুঝতে পারছি না কি হলো, বাসায় যে সবাই এত ভয় পেয়ে আছে এমন কি হলো? আব্বার তখনও জ্ঞান নেই, জ্ঞান ফেরার জন্য চোখে মুখে পানি দেওয়া হচ্ছে। আব্বার জ্ঞান ফিরলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না সে। আব্বাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম তার এমন অবস্থা কি করে হলো, কিন্তু আব্বা কিছু বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। রাত্রে কারোর চোখে ঘুম নেই, আমাদের সবাই কেমন অযাচিত একটা ভয়ে আছে। কখন যে সকাল হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি, সবাই তখনও আব্বার পাশে বসে আছি। রাত্রে কি হয়েছে মাকে জিজ্ঞেস করলাম, মা তখন বলতে শুরু করে, তুই যখন বের হয়ে গেলি তার কিছুক্ষণ পর তোর বাবা ডাক শুনে আমি বাইরে যাই, কিন্তু বাইরে কাউকে দেখতে পাই না, মনের ভুল মনে করে দরজা লাগিয়ে ঘরে আসি। ঘরে আসতেই তোর দাদির গঙ্গানির আওয়াজ পেয়ে তার রুমে যাই, গিয়ে দেখি তোর দাদি নিজেই নিজের গলা চেপে ধরেছে। আমি তাকে ধরতে গেলে কেউ আমাকে জোরে একটা ধাক্কা মেরে ফেলে দেয়। আমি উঠে আবার তোর দাদিকে ডাকি, কিন্তু তোর দাদি আমার কথা শুনতে পায় না। সে এমন ভাবে গলা চেপে ধরেছিল মনে হচ্ছে সে না অন্য কেউ তার হাত দিয়ে তার গলা চেপে ধরে আছে। আমি তার হাত ধরে টানাটানি করেও গলা থেকে হাত সরাতে পারিনি। পরে তার মুখে পানি ঢেলে দিই, তখন তার ঘুম ভাঙে। ঠিক তখনই সুলতানা আর তন্নি চিৎকার দিয়ে ওঠে। আমি গিয়ে দেখি দুজনই ভয় পেয়ে আছে। তখন সবাই একসাথে হয়ে রুমের মধ্যে থাকি। হঠাৎ করেই জোরে জোরে বাতাস বইতে শুরু হয়, আর কেউ আমাদের চালে বড় বড় ঢিল মারছিল। একসাথে সব দরজায় জানালায় ধাক্কা মারছিল। মনে হচ্ছিল আমাদের বাড়ির চারিদিকে হাজার হাজার মানুষ শোরগোল করছে, কথা বলছে। বাইরে থেকে কেউ একজন বলল, বুড়ি কেঁদে, তা নইলে সবাই মরবি। সবাই তখন এই কথা শুনে আল্লাহ আল্লাহ করছিলাম। ঘরের দরজা জানাল লাগিয়ে সবাই এক হয়ে বসেছিলাম, আর ঘরের বাইরে মনে হচ্ছিল অনেক লোক গিজ গিজ করছে। জিনিসপত্র পরার শব্দ হচ্ছে ধূপধাপ, আর অনেক লোক একসাথে হাসছিল আর বলছিল, বুড়িকে দিয়ে দে তাহলে মরবি সবাই, বুড়িকে দে তোদের বংশ নির্বংশ করে দেব। তারপরে তো দাদি বলল, দরজা খোলার আওয়াজে আমার ঘুম ভাঙে, ভেবছিলাম তোর মা আসছে। তখন রুমটা কেমন জানি ভারে ভারে মনে হচ্ছিল, আর পুরো রুম ঠান্ডা হয়ে গেছিল রে, সাথে কেমন জানি একটা বিশ্রী পচা গন্ধ। তখন তো দাদার কণ্ঠে আমাকে একটা ডাক দিল। আমি আধো চোখ খুলে দেখি তো দাদা দাঁড়ায় আছে আমার পায়ের কাছে। তারপর তো দাদা আমাকে বলে, সাহারা আর কতদিন এমন করে থাকবে, চলো আজ তোমাকে নিয়ে যাই, সাহারা যাবে। এই বলে তোর দাদা আমার আমার গায়ের উপর উঠে বসে। আমি যখন একচুল পরিমাণ নড়তে পারছিলাম না, তখন তোর দাদা আমার গলা চেপে ধরে শক্ত করে। যখন ঘুম ভাঙে তখন দেখি তোর মা দাঁড়ায় আছে। এই ঘটনা শোনার পর আমার শরীরটা হঠাৎ কাটা দিয়ে ওঠে, কি হচ্ছে আমাদের সাথে। তখন দীপু আসে আমাদের বাসায়। দীপুকে সব ঘটনা আমি খুলে বলি। সব শোনার পর দীপু বলে মসজিদের ইমাম সাহেবকে আনতে। বাবা এখনো কোনো কথা বলেনি আমার। দীপুকে বললাম ও যেন ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। দীপু চলে যায় ইমাম সাহেবকে ডাকার জন্য। এদিকে আব্বা এখনো কোনো কথা বলতে পারছে না, সামান্য ঠোঁটটুক দুইটাও নাড়াতে পারছে না। বাড়ির সবাই অনেক ভয় পেয়ে আছে, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে। বেশ কিছুক্ষণ পর দীপুর পাড়ার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। ইমাম সাহেব বাড়ির ভিতরে ঢুকতেই চারিদিকে নজর দেন। ইমাম সাহেবকে নিয়ে বসলাম। ইমাম সাহেব শুরু থেকে সবকিছু জানতে চান। আমি শুরু থেকে সবকিছুই ইমাম সাহেবকে বললাম। ইমাম সাহেব আব্বার সাথে কথা বলতে চাইলে আমি আব্বার রুমে ইমাম সাহেবকে নিয়ে যাই। আব্বা তখনও এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে উপরে কড়ি কাঠের দিকে। ইমাম সাহেব আব্বার পাশে বসে আব্বার মাথায় হাত রেখে কিছু একটা পরে ফু দেন। তারপর কাছের গ্লাসে এক গ্লাস পানি চান। ইমাম সাহেবকে এক গ্লাস পানি এনে দিলাম আমি। তিনি পানির গ্লাসটা নিয়ে কিছু একটা পরে তিনবার ফু দিলেন। তারপর বললেন সারা বাড়িতে পানিটা ছিটিয়ে দিতে। আমি আমার স্ত্রীকে দিলাম পানি ছিটিয়ে দিতে। পানি ছিটিয়ে দেওয়া শেষ হতে হতে আব্বা ধীরে ধীরে স্বাভাবিক হলেন। ইমাম সাহেব তখন আব্বাকে জিজ্ঞেস করলেন রাতে তার সাথে কি ঘটেছিল। তখন আব্বা ধীরে ধীরে বলতে শুরু করলেন, রাত্রে বাথরুমে চাপ দিয়ে রে আমি বাথরুম করার জন্য বের হই। বাথরুম শেষ করে যখন আমি হাত মুখ ধুচ্ছিলাম তখন আমি আমার বাবার ডাক শুনতে পাই। আব্বা এমন ভাবে আমার ডাক দিয়েছিল মনে হচ্ছিল আব্বা অনেক কষ্ট করে কাতরাচ্ছে। আমি বারবার আব্বার কাতরানোর কণ্ঠ শুনছিলাম। আব্বার কণ্ঠ অনুসরণ করে আমি আব্বারে খুঁজতে থাকি চারদিকে। খুঁজতে খুঁজতে আমি ওই গাছের নিচে একজন যে দেখতে পাই, সাদা হাল খাল্লা পরা একজন লম্বা মানুষ দাঁড়ায় আছে। আমি আব্বা বলে ডাক দিলে তিনি বলেন, তুই এসেছিস, আমার খুব কষ্ট হচ্ছে রে বাপ, আয় আমার কাছে আয় আয়। কি হয়েছে তোমার আব্বা, কি হয়েছে? অনেক দিন ধরে বন্দী হয়েছিলাম রে, অনেক কষ্ট হয়েছে আমার, অনেক কষ্ট। কোথায় বন্দী ছিলে আব্বা? আয় বাপ আমার কাছে আয়, এই দুনিয়াটায় অনেক কষ্ট রে বাপ, তোর মাকে নিয়ে যাইতাম, শুধু পারলাম না তোর বউয়ের জন্য। সমস্যা নাই, তোর মা, তোর মার আগে আমি তোকে নিয়ে যাই, তাইলে তোর মা এমনি চলে আসবে। আমি বিমোহিত হয়ে তার কথা শুনছিলাম। ধীরে ধীরে সে আমার দিকে ঘুরে দেখায়। আমার বাবার চেহারার মতোই তার চেহারা, দেখে মনে হচ্ছে অনেকদিন আগে মারা গেছে, আর কেউ তার রক্ত চুষে নিয়েছে সমস্ত শরীর থেকে, শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস পচে খুলে পড়েছে, আর বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। তার আকার আগের তুলনায় অনেক বড় হতে থাকে। তখন হঠাৎ আমার সম্বিত ফেরে, এমন অবস্থা দেখে আমি ভয়ে জমে গিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ আমার পা শক্ত করে চেপে ধরে রাখছে মাটির সাথে। এক পর্যায়ে সে বিরাট এক দানবের আকার ধারণ করে। এত বড় ছিল তার আকৃতি যে আমি তার চেহারাটাও দেখতে পারছিলাম না। হঠাৎ সে আমার গলা চেপে ধরে উপরে উঠে দূরে ছড়ে ফেলে দেয়। আমি মাটিতে পড়া মাত্রই কোথা থেকে কয়েকজন এসে আমাকে লাথি কিল ঘুষি দিতে শুরু করে। আমি কারো চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি বুঝতে পারছিলাম অনেকজন মিলে আমাকে মারছে, আমাকে বেধড়ক মার মারছে। এই রাতে তারা আমাকে নিয়ে রীতিমতো ফুটবল খেলা শুরু করে। এক পর্যায়ে আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিলাম, আর এক মনে আল্লাহ 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 করছিলাম। ওরা আমার পা ধরে আছাড় দিচ্ছিল, এমন সময় কানে হালকা আজানের ধ্বনি ভেসে আসে আমার, আর তখন সেই বিশাল আকৃতি দানবটা এসে আমার পা ধরে উপরে ছুঁড়ে মারে আর বলে, আজ বেঁচে গেলি, তোর বংশ আমি নির্বংশ করে দেব এক এক করে, পাপের শাস্তি তোদের পেতেই হবে। আমার তারপর আর কিছু মনে নেই ইমাম সাহেব, আমার আর তার কিছু মনে নেই। আব্বার মুখে সবটা শুনে ইমাম সাহেব আবার রুম থেকে বের হয়ে যান। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি, হুজুর কি হয়েছে আব্বার? দেখুন, আপনার বাড়িতে যখন প্রথমই ঢুকেছি তখনই আমি বুঝতে পারছি আপনার বাড়িতে কোনো সমস্যা আছে, বদ জিনের নজর পড়েছে। কি বলেন ইমাম সাহেব, আমাদের উপরে আবার কেন এদের নজর পড়বে? আমরা কি ক্ষতি করেছি ওদের? আজ আমি কিছু বলতে পারবো না, আমি আগামীকাল আবার আসবো, যেটুকু পারি করবো আমি। আর আপাতত বাড়ি বন্ধ করে দিয়ে যাচ্ছি, আর কিছু আমল শিখিয়ে দিয়ে যাব, বেশি বেশি করে আমল করবেন আপনারা, আর আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ইমাম সাহেব কিছু আমল শিখিয়ে দিয়ে চলে যান সেদিনের মতো। সব শুনে আতঙ্কিত হয়ে পড়ে সবাই, মাথায় কিছুতেই আসছে না আমরা এদের কি ক্ষতি করেছি, এরা কেন আমাদের পিছনে পড়েছে, নানান চিন্তা মাথায় আসছে। দীপু আমাকে সান্ত্বনা দিয়ে ওহ চলে যায় একটা সময়, কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, জিনেরাই বা কেন আমাদের পিছু লেগেছে, পরিবারের সবার ভেতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। এই ঘটনার পর সকাল থেকে বাসার কেউ এখনো কিছু মুখে দেয়নি আমরা। আমার স্ত্রী তান্নিকে বললাম খাবার ব্যবস্থা করতে, তান্নি আমার বোন সুলতানাকে নিয়ে গেল রান্না করতে, আর আমি গেলাম আব্বার রুমে। আমাকে দেখে আব্বা বলল, আকাশ কি হয়েছে আকাশ, ইমাম সাহেব কি বলে গেল? কিছু না আব্বা, রাত্রে বেরিয়েছিলা তাই বদজিন ভয় দেখাইছে তোমারে, ভয়ের কিছু নাই, ঠিক হয়ে যাবে সব, কাল ইমাম সাহেব আবার আইব কইছে। ই থেকে কি যে হয়ে গেল রে, কিছুই হবে না আব্বা, তুমি চিন্তা করিও না তো, কিছু হবে না, আল্লাহর কাছে দোয়া করো, বেশি বেশি আমল করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর ইমাম সাহেব বলে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, দেখবা সব ঠিক হয়ে যাবে আগের মতো। আচ্ছা আব্বা তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি আসি, দোকানে যেতে হবে আবার। আচ্ছা বাবা সাবধানে যাস। আমি আব্বার রুম থেকে বের হয়ে মায়ের কাছে গেলাম। মা আর দাদি একসাথে বসে আছে, দাদির চেহারায় এখনো আতঙ্কের ছাপ বোঝাই যাচ্ছে। আমি দাদির পাশে বসলাম, বললাম দাদি ভয়ের কিছু নাই, কাল ইমাম সাহেব আবার আসবে, সব ঠিক হয়ে যাবে, দেখবা ইমাম সাহেব যে আমলগুলো শিখাই দিয়ে গেছে সেগুলো বেশি বেশি করে করো। আমি দোষ কি করছি দাদু ভাই? তোর দাদা কেন আমারে মারতে চাইবে বল, আমার দোষটা কি? ও দাদি, ওটা দাদা না, ইমাম সাহেব বললো না, শোনো নাই, ওরা বদজিন, ওরা দাদার রূপ ধরে আইছে, দাদার রূপ ধরে তোমারে ভয় দেখাইছে রাত্রে। তুমি যত ভয় পাবা ততই কিন্তু ওরা ভয় দেখাবো, ততই ওরা কিন্তু পায়ে বসবো। আল্লাহর কাছে দোয়া করো যে সব যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আর মা, তুমি দাদির নিয়ে থাকো তো, আমি দোকানে যাচ্ছি। আচ্ছা বাবা, সাবধানে যা। আমি বাসা থেকে বের হয়ে সাইকেল চালিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে দোকানে খুলে দোকানের ভিতরে বসলাম। আগে এই দোকান দাদা আর আব্বা চালাতেন, আর এখন আমি আর আব্বা দুজনে মিলে চালাই। সারাদিন দোকানে থাকলাম। রাত 10টার দিকে দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাসায় রওনা দিলাম। বাজার থেকে আমাদের বাসা প্রায় ঘন্টা খানেকের রাস্তা। বাড়ির আসা যাওয়ার রাস্তায় সেই গাছটি পড়ে যে গাছে আব্বাকে ঝুলে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। অনেক রাত হয়ে গেছে, আমি একা সাইকেল চালিয়ে বাসায় যাচ্ছি। মনের ভিতর কিছুটা ভয়ও কাজ করছে। গাছটির কাছাকাছি যখন আসলাম তখন ভয়টা কেমন জানি বেশি কাজ করছিল আমার। আল্লাহ আল্লাহ করতে করতে আসছিলাম, এমন সময় দেখলাম গাছ থেকে কিছু একটা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। ভালো করে দেখলাম একটা কুকুরের মতো, যে একেবারে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার পথ আগলে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বড় কুকুরটির আকৃতি। চোখ দুটো দিয়ে যেন মনে হচ্ছে আগুনের শিখা বেরোচ্ছে, আর মুখ দিয়ে অনর্গল লালা পড়ছে, আর কেমন জানি গড়গড় শব্দ হচ্ছে। আমি সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে আর হিংস্রভাবে গর্জিয়ে উঠছে বারবার। মনে হচ্ছে এখনই আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আর মনে হচ্ছে গাছের উপর থেকে আমার দিকে অসংখ্য চোখ তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর অসংখ্য কিছু একটা বাদুরের মতো ঝুলে আছে। আমি একদম ঠান্ডায় জমে যাবার মতো হয়ে গেছি। কোনো নড়াচড়া করার মতো শক্তি পাচ্ছিলাম না আমি তখন। মনে হচ্ছিল অদৃশ্য কোনো একটা শক্তি যেন আমাকে ধরে রেখেছে। সামনে যেতে আর সাহস হচ্ছিল না, কিন্তু পিছনে যে যাব সেই শক্তিটুকুও তো পাচ্ছিলাম না। তখন কোনো সুরাও মনে পড়ছিল না আমার, কিন্তু কিছু মনে পড়ছিল না দেখে আমি কোনো শুধু আল্লাহ 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 করছিলাম। এমন সময় অনেক জোরে বাতাস বইতে শুরু হয়ে গেছে চারিদিকে। গাছে যেগুলো ঝুলেছিল সেগুলো বানের মতো লাফিয়ে লাফিয়ে পালাচ্ছিল যে যেদিকে পারে। আমার সামনে থাকা কুকুরটিও তখন আরো ভয়ানক হিংস্র হয়ে গর্জন দিয়ে ওঠে। তখন আমার পিছন থেকে একটা বিকট শব্দ আসে। আমি অনুভব করি আমার পিছন থেকে আমার দিকে কিছু একটা উড়ে আসছে। বুঝতে পারছিলাম না কি আসছে, কিন্তু এটা বুঝতে পারছিলাম যেটা আসছে তা অনেক বড় কিছু হয়তো আসছে আমার দিকে। আমার সামনে থাকা কুকুরটিও তখন আরো হিংস্র হয়ে আমার দিকে তেড়ে আসে। সামনে থেকে কুকুর আর পিছন থেকে বড় কিছু একটা উড়ে আসছে। মনে হচ্ছে আজ আমার দিন শেষ। আমি বারবার আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ। কুকুরটি আমার কাছাকাছি এসে যখন আমার উপর ঝাঁপিয়ে পড়বে, ঠিক তখনই আমার পিছন থেকে বিকট শব্দ করে বিশাল আকারের একটা বাজ পাখি ছমের কুকুরটিকে উড়িয়ে নিয়ে যায়। তখনই আমি আল্লাহর নাম নিয়ে সাইকেল ফেলে বাড়ির দিকে ভো দৌড় দিলাম। আর পিছন থেকে শুনতে পেলাম কুকুরটির আর্তনাদ ভরা চিৎকার। সেই রাতে পিছনে ঘুরে দেখার আর সাহস হয়নি আমার। পিছনে না তাকিয়ে একবার বাড়িতে এসে দরজায় জোরে জোরে ধাক্কা ধাক্কা মারে দরজা খুলে দেয়। আমার স্ত্রীর তার নেই, আমার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার, এমন হাঁপাচ্ছ কেন? কিছু না, সাইকেল চালিয়ে আসলাম তাই হাঁপাচ্ছে। সাইকেল কই তোমার? আর তোমার চেহারা দেখে বলছে তুমি ভয় পেয়েছ। আমি কান্নির কথা শুনে তখন আর কিছু বলতে পারলাম না। ভিতরে আসো, চলো ভিতরে চলো বলছি। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। তান্নি সুরা পড়ে আমার গায়ে ফু দিয়ে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। ভিতরে ঢুকে তান্নিকে বললাম পানি দিতে। তান্নি আমার জন্য পানি আনতে গেল। কি হচ্ছিল আমার সাথে এসব? এত বড় কুকুর আমি কখনো দেখিনি, আর বাজ পাখিটা সেটা তো কল্পনারও বাহির। আল্লাহ বাঁচাইছে আজ, কিন্তু ওই বাজ পাখিটা ফেলল তান্নির ডাকে। কি গো, কি ভাবছো এত? কই? না কিছু না, দাও পানি আনছো, দাও পানি দাও। তান্নি আমাকে পানি দিয়ে বললো, কি হয়েছে বলো তো, তুমি এমন ভয় পাচ্ছ কেন? তুমি কি দাদাকে দেখছো নাকি? না, দাদাকে দেখি নাই। তবে তবে কি আমার সাথে কি কি ঘটেছিল তার নিকে সব খুলে বললাম আমি আদ্যপন্ত। সব শুনে তার নি ভয়ে কান্না করে উঠল। আহা, কান্না করতেছ কেন আবার?
যদি তোমার কিছু হয়ে যেত
তাহলে আমার কি হতো? কিছু হয়নি তো, আল্লাহ বাঁচাইছে, সব ঠিক হয়ে যাবে। কান্না থামাতে এখন,
আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া, তোমার কিছু হয়নি।
এসব আবার বাড়ির কাউকে এখন বলিও না, এমনিতে সবাই ভয়ে আছে, আবার নতুন করে যদি এই ঘটনা শুনে তাহলে আরো বেশি করে ভয় করবে।
আচ্ছা ঠিক আছে,
বলবো না। কিন্তু কিন্তু কি হচ্ছে আমাদের সাথে আর সব কেনই বা হচ্ছে?
এগুলো এগুলোর উত্তর কি?
শোনো, সবকিছু আগামীকাল বংশে বসলে জানা যাবে। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করিও না। নামাজ পড়ো, আর বেশি বসে করে আমল পড়ো, কোরআনও পড়ো। আমি পড়ছি তো, আমি প্রতিদিনই কোরআন পড়ছি। শোনো, যদি বেশি ভয় লাগে তাহলে তুমি বাবার বাড়ি যাও, কয়েকদিনের জন্য সব কিছু ঠিকঠাক হলে আবার ফিরে এসো। কি বলো, এই সব সবাইকে বিপদে রেখে এই সময় আমি একা যাবো আমার বাবার বাড়ি? না, তোমার কি মাথা ঠিক আছে? এটা আমার স্বামীর বাড়ি, এটা আমারও পরিবার। এদের সুখ দুঃখে যেমন আমি পাশে ছিলাম, আমি বিপদেও পাশে থাকবো। আর তুমি ভাবলা কি করে আমি এমন বিপদে আমি সবাইকে রেখে আমি আমার বাড়ি যাব? হ্যাঁ, না না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি তোমাদের সাথেই থাকতে চাই। তানির কথা শুনে বুকে সাহস সঞ্চয় হয় আমার। মেয়েটা আমাকে এবং আমার পরিবারকে ভীষণ ভালোবাসে। দুই বছর সংসার জীবনে আজ পর্যন্ত তানির বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি, বা তানির থেকে আমার পরিবারের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি তানির মতো একটা স্ত্রী আমাকে দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, তোমাকে যেতে হবে না। খাইছো তুমি? না, খাইনি। সারাদিন বাড়ি তেমন কেউ কিছু খায়নি। তা আমি কেমন করে খাই বলো সবাইকে রেখে? কি বলো, আব্বা খাইছে কিছু? আব্বাকে খেতে দিছিলাম, অল্প খেয়ে আর খায়নি। আর সুলতানত্ব ভয় এখনো কাটে নাই, ও কিছু খায় নাই, একা একা থাকতেই পারছে না, বলছে ওর নাকি ভয় করে অনেক। কি বলো, কই সুলতানা? কই? দাদির সাথে আছে। আচ্ছা, ডাকো তো সুলতানাকে। তানি গেল সুলতানাকে ডাকতে। আমি কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে রুমে আসি। সুলতানা রুমে বসে আছে। কিরে, এখনো খাসনি কেন? এমনি ভাইয়া, খেতে ইচ্ছা করছে না। খুব বেশি ভয় পাইছিস? ভাইয়া, রাতের ঘটনার পর মনে হচ্ছে আমার আশেপাশে কেউ ঘুরঘুর করছে। এসব ভাবিস না, যত ভাববি তত বেশি ভয় লাগবে। বেশি বেশি করে কোরআন শরীফ পড়িস আর নামাজ পড়িস। আচ্ছা ভাইয়া, তোরনি আমাদের খেতে ডাকে। তিনজনে আমরা খেয়ে নিলাম। সুলতানা গেল দাদির কাছে আর আমরা রুমে এসে শুয়ে পড়লাম। রাত আনুমানিক দুটা কি তিনটার দিকে বাথরুমের প্রয়োজন হলে আমি বাথরুমে গেলাম। গ্রামের বাড়ি হয় আমাদের বাথরুম রান্নাঘরের বাহিরে। বাথরুম সেরে ঘরে আসার সময় রান্নাঘরে চোখ পড়তে দেখলাম দাদি কিছু একটা খাচ্ছে। এত রাত্রে দাদি কি খাচ্ছে? আমি দুবার দাদিকে ডাক দিলাম, দাদি, ও দাদি, কিন্তু দাদির কোনো সাড়া পেলাম না। ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে গেলাম, গিয়ে দেখি কিসের জানি তাজা কলিজা খাচ্ছে আমার দাদি। দাদির সারা মুখে রক্ত লেগে গেছে আর কলিজা থেকে টপ টপ করে পড়ছে রক্ত, তাজা রক্ত। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। দাদি আমার দিকে ফিরে রক্তমাখা দাঁত বেট করে বিশ্রী একটা হাসি দিয়ে পুরুষ কণ্ঠে বলে উঠল, চিৎকারের একটা আওয়াজ পেলাম আমি। রে, ছোড়াগুলো আনতে পারলো না তোর বইয়ের কলিজাটা রে, আরেকটুর জন্যে। আমি ভয়ের চোটে ঘরের দিকে দৌড় দিলাম। ঘরে ঢুকে দেখি তন্নি ভয়ের চোখে জানলার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতে তন্নি হাঁপাতে হাঁপাতে বলে, সবটা দেখি একটা ছায়া জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকে আমার পাশে এসে দাঁড়ায়। তারপর বলে, তুই তো অনেক সুন্দর রে, তোর কলিজাটাতে আমার মালিক খাবে, এই বলে হাতে আমার বুক চেরার চেষ্টা করছে কলিজা বের করার জন্য। এমন ভাবে তারা নখ দিয়ে খামচি দিয়ে ধরছে, ব্যথায় আমি চিৎকার করে উঠি, আমার কিছু মনে নাই পড়ে। এই বলে জোরে জোরে হাঁপাচ্ছিল তান্নি, হাঁপানোর সময় তান্নির শাড়ির আঁচলটা পড়ে যায়। তখনই নজর যায় তান্নির বুকের উপর, খেয়াল করলাম তান্নির বুকের উপর দিকে নখের দাগ বসে আছে, মনে হচ্ছে রক্ত জমে গেছে। তান্নিকে আমি তখন কিছুই বললাম না, আমি শুধু তান্নিকে বললাম, খারাপ স্বপ্ন দেখেছো হয়তো, কিছু হয়নি, এসো এসো শুয়ে পড়ো শুয়ে পড়ো, কিছু হয়নি, একটু পানি খেয়ে নাও। তান্নি আর কিছু না বলে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে তান্নির ডাকে। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? তান্নি তখন ওর বুকের দাগ দেখায় আমাকে, তান্নির চেহারা ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি না জানার ভান করে বললাম, কি 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 হয়েছে এখানে? তানি বলল, রাতে তোমাকে স্বপ্নের কথা বলেছিলাম না, সেটা স্বপ্ন ছিল না, বাস্তবে কেউ আমাদের রুমে এসেছিল, দেখো যে জায়গায় খামচি দিয়ে ধরেছিল সেই জায়গায় নখের দাগ পড়ে গেছে। আরে না না, কে আসবে ঘরে, আমি তো ঘরেই ছিলাম, কেউ আসেনি, কোনো পোকা টোকা পড়েছিল হয়তো তাই দাগ পড়ে গেছে। আসলে আমি তান্নিকে ব্যাপারটা তখন বললাম না, পরিষ্কার করলে বললে হয়তো ও আরো বেশি ভয় পেয়েছে, তো তবুও তান্নি মানতে নারাজ। আমি ঘুমের মধ্যে একটু মেজাজ খারাপ করেই বললাম, শোনো তান্নি, এইসব নিয়ে আর ভেবো না, আর বাড়ির কাউকে কিছু বলো না এই বিষয়ে, ইমাম সাহেব তো আসবে, আজ ফয়সালা হবে একটা ইনশাল্লাহ। ঠিক আছে, তান্নি আর কিছু বলে না আমাকে। আমি উঠে ব্রাশ নিয়ে কলপারে যাই, হাত মুখ ধুয়ে আসলাম, হঠাৎ রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। আমি সাথে সাথে উঠে দাদির ঘরের দিকে গেলাম, গিয়ে দেখি দাদি ঘুমিয়ে আছে, সুলতানা আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে। আমাকে দেখে সুলতানা বলে, কি ভাইয়া কিছু বলবি? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা দাদি কি রাত্রে বাইরে গেছিল নাকি? না তো ভাইয়া, দাদু তো রুমে ছিল, আর গেলে তো দরজা খোলার আওয়াজ পেতাম আমি, কেন কিছু হয়েছে? আরে না না, কিছু হয়নি, এমনি জিজ্ঞেস করলাম। ওহো আচ্ছা। আমি আর কিছু না বলে বাহিরে চলে আসি, আজ আর দোকানে যাব না, এটার একটা ফয়সালা করতে হবে। সকাল গড়িয়ে জোহরের ওয়াক্ত হলো, নামাজ পড়তে গেলাম মসজিদে। নামাজ শেষে ইমাম সাহেবকে রাতের সব ঘটনা খুলে বলি। ইমাম সাহেব বললেন, মাগরিবের পর আমাদের বাড়িতে তিনি আসবেন। আমি বাড়িতে চলে আসি, আসরের সময় গড়িয়ে মাগরিবের নামাজের পর ইমাম সাহেব আমাদের বাড়িতে আসেন। ইমাম সাহেব বাড়ির সবাইকে আসতে বললেন, সবাই আসলো, দাদি তখনও আসেননি। তখন ইমাম সাহেব বললেন, চাচি কোথায়, চাচিকে দেখছি না যে? তখন তান্নি বলল, আমি দাদিকে ডাকতে গিয়েছিলাম কিন্তু দাদি আসলো না, রেগে রেগে কথা বললো আমার সাথে। আর আমি বললাম, আর আর কি? আর ইমাম সাহেবের নামে কথা বলছে। কি বলছে? যা বলছে তা আমি বলতে পারবো না। সমস্যা নাই মা, তুমি বলো। দাদি, ইমাম সাহেব, দাদি বলছে,
এই কাঠমোটাটা কেন আসছে আমাদের বাড়িতে? ওর তাড়াতাড়ি বিদায় কর, আমি বিদায় কর আমার বাড়ি থেকে।
ও বুঝেছি, আপনারা এখানে থাকেন, আমি চাচির সাথে কথা বলে আসি, কোনো সমস্যা নেই, আপনারা এখানে থাকেন। ইমাম সাহেব উঠে দাদির ঘরের দিকে গেল, আমরা সবাই বসে রইলাম। ইমাম সাহেব যখন দাদির ঘরের কাছে গেল তখন শুনতে পেলাম দাদি ইমাম সাহেবকে বলছেন,
ইরে কাঠমোল্লা, এখনো যাইস নি তুই? হ্যাঁ, ওই ছুরিটা বলে নেই তোরে যাইতে? ছুরিটা তো ভালোই বধ, ওর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওর একটা ব্যবস্থা করতে হবে আজকে।
ইমাম সাহেব তখন তাকে সালাম দিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে, আর সাথে সাথে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তারপর আর কিছু শুনতে পেলাম না, কিছুক্ষণ পর তর্কাতর্কি শুনতে পেলাম আমরা। এক পর্যায়ে ধস্তাধস্তির শব্দ আসে দাদির ঘর থেকে, আমরা সবাই ভয়ে দরজার সামনে গিয়ে ইমাম সাহেবকে ডাকতে লাগলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুনতে পেলাম কাকে যেন পেটাচ্ছে, একটা পেটানোর শব্দ পাচ্ছি আমরা, মনে হচ্ছে কেউ কাউকে চাবুক দিয়ে মারছে। আমরা সবাই ভয়ে দরজার কাছে জোরে জোরে যে ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে ইমাম সাহেব দরজা খুলে বের হয়েই পানি চায়। ইমাম সাহেব বললেন, আমাকে একটু পানি দিন আপনারা। ইমাম সাহেবকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে যে ধস্তাধস্তির আওয়াজ পেয়েছিলাম সেটা ইমাম সাহেবই করছিলেন। সুলতানা পানি আনতে যায়, আমি ঘরের ভিতর তাকিয়ে দেখি দাদি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ইমাম সাহেব ধীরে ধীরে বললেন, চাচিকে উঠিয়ে শুইয়ে দাও, তাড়াতাড়ি চাচির জ্ঞান ফিরাও, কবিষ্ঠা চাচির উপর ভর করছে।
কি বলেন ইমাম সাহেব, আমার উপর ভর করছে মানে?
আমার আব্বা খুব হতবিহ্ব হয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেব তার কথা শুনে বললেন, চাষি এই পরিবারের সবার বড় দুর্বল ব্যক্তি, তাই খবিশটা চাষির এই ভয়ে পড়ছে। আর এই খবিশ একা না, আরো আছে এর সাথে, এরা তো পেয়াদা মাত্র, এর বড় একটা ওস্তাদ আছে। কি বলেন ইমাম সাহেব? আমি ইমাম সাহেবের কথা শুনে অবাক হয়ে গেলাম। খবিশটা চাচির ক্ষতি করার চেষ্টা করবে, এখন চাচিকে চোখে চোখে রাখবেন। আর অনেক ঘটনা আমার জানা নাই, বা তোমরা বলনি আমাকে। আমি ইমাম সাহেবের কথা শুনে সাথে সাথে বলে উঠলাম, না 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 ইমাম সাহেব, শুরু থেকে সব ঘটনাই তো আপনাকে বলেছি। হ্যাঁ, সব ঘটনাই তো খুলে বলেছি আপনাকে।
না, ঘটনা এখানে শুরু না, ঘটনা আরো অনেক আগে থেকে শুরু হয়েছে, যা আমাকে জানানো হয়নি, হয়তো তোমরাও জানো না। চাচি বলতে পারবে হয়তো, চাচির জ্ঞান ফিরলে বোঝা যাবে সব। তাড়াতাড়ি চাচির জ্ঞান ফেরাও তোমরা।
সুলতানা পানি এনে ইমাম সাহেবকে দেয়। ইমাম সাহেব কিছু কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে বলল, এই পানিটা চাচিকে খাওয়াই দাও, ঠিক হয়ে যাবে চাচি। তবে এই খবিশটার পিছে যে আছে সে কিন্তু খুব শক্তিশালী। চোখে মুখে পানি দেওয়ার পর দাদির জ্ঞান ফিরে আসে। আমরা সবাই তখন দাদির পাশে দাঁড়িয়ে আছি। সবাইকে দেখে দাদি বলল,
কি রে, কি হয়েছে সবাই, সবাই এখানে কেন, আর ইমাম সাহেব কখন আসছেন?
কিছু হয়নি দাদি, ইমাম সাহেব তোমার সাথে কথা বলবে তাই আসছে।
ওহো, তাহলে আমাকে ডাকিসনি কেন তখন?
আপনার থেকে কিছু জানার ছিল চাচি, আপনি কেমন আছেন?
ইমাম ভালো আছি, কও কি কইবা কও।
আচ্ছা চাচি, আপনাদের সাথে কি এর আগে এমন কোনো ঘটনা হয়েছিল?
না তো বাবা, এমন কিছু না, এমন কিছু হয় নাই আগে।
একটু ভালো করে মনে করে দেখেন তো চাচি, কিছু হয়েছিল কি না?
কিছুই তো হয় নাই, মনে পড়ে না।
চাচি একটু ভালো করে মনে করে চেষ্টা করেন, আমি অনেক কিছুই জানি না, যা জানি তা দিয়ে আমি বেশি দূর আগাইতে পারতেছি না। আপনারা যদি কিছু মনে পড়ে তাহলে আমাকে বলবেন, ঠিক আছে?
ঠিক আছে বাবাজি, বলবো।
ইমাম সাহেব তারপর চলে যান। আমরা সবাই তখনও দাদির রুমে আছি। ইমাম সাহেব যা বলে গেছে তাতে করে দাদির মহা বিপদ, তাই দাদিকে চোখে চোখে রাখতে হবে। মা আর সুলতানা রান্না করতে যায়, তানি থাকে দাদির কাছে, আর আমরা বাপ ছেলে বাড়ির আঙিনায় বসে আছি। কিছুক্ষণ পর তানি এসে আমাদের বলল, দাদির নাকি কিছু মনে পড়েছে হঠাৎ করে। আব্বা আমি আর তানি গেলাম দাদির ঘরে। দাদি তখন জানি কি বিড়বিড় করে বলছে, দাদির পাশে বসলাম, বললাম, দাদি, ও দাদি, কিছু মনে পড়েছে তোমার? তখন দাদি আমাদের বলল,
তোর দাদা তো বলেছিল আমাদের কিছু হবে না, তাহলে এখন এমন হচ্ছে কেন, এখন এমন হচ্ছে কেন, এখন এখন কেন এমন হচ্ছে?
বুঝলাম না, বুঝলাম না মা, কার দাদা কি বলছিল?
আব্বা দাদির কথা শুনে বলে উঠল, আরে আমার দাদা শ্বশুর।
হ্যাঁ, কি হয়েছে তারপর?
আমি বললাম।
দাদি তারপর বললেন,
আমার দাদা শ্বশুর বলেছিল ওরা আমাদের কিছু করতে পারবে না, এখন আবার কেমন করে আসছে এরা, এতদিন পর। এটা এদেরই কাজ, কিন্তু কিভাবে আবার ওরা আসলো?
কিছুই বুঝতেছি না দাদি তোমার কথা, একটু খুলে বলো তো সব।
তানি একটু জোরেই বলে উঠল, শুনবি শুনবি তোরা, সে মেলা কাল আগের কথা, আমার তখন নতুন বিয়ে হয় তোর দাদার সাথে, আমার দাদা শ্বশুর নিজামুদ্দিন তখন বাইসা ছিল, ইয়া লম্বা মানুষ, আর দাড়ি ছিল অনেক বড়, তার তার চেহারায় মনে হতো নূরের মতো আলো দিত, অনেক পরেশগার মানুষ ছিলেন তিনি। আমার দেখা মতে তিনি এক ওয়াক্ত নামাজ তার জীবনে বাদ দেন নাই, ওনার ইবাদত করার জন্য আলাদা ঘর ছিল, উনি ছাড়া ওই ঘরে কেউ ঢোকেনি কোনোদিন,
প্রতিরাইতেই দেখতাম দাদা তাহাজ্জুদে নামাজ পড়ে। গ্রামের মানুষ ওনাকে অনেক সম্মান করত। আমি এ বাড়িতে আসার দুদিনের মাথায় দাদা আমাকে বলছিল, নাথ বউ এ বাড়িতে এসেছ, এ বাড়ির মতো করে চলতে হবে, কিন্তু আগে কি করছো না করছো ওইসবগুলো দেখবো না, কিন্তু আজকের পর থেকে যেন এক ওয়াক্ত নামাজ কাজানা হয় বুঝলা। আর আল্লাহ তালা নারী জাতিকে অনেক সম্মানিত করেছে, তাই নিজের সম্মান নিজেই ধরে রাখবা, নিজেকে সবসময় পর্দার আড়ালে রাখবা, গুরুজনকে সম্মান দিয়ে চলবা, আর সব থেকে বড় বিষয় স্বামীর অবাধ্য হবা না কখনো বুঝলা। উনি খুব কড়া মানুষ ছিলেন, তার কথার অবাধ্য হবার সাহস এবারের কারও ছিল না। তোর দাদা কেন আমার শ্বশুরও তার কথারও অবাধ্য হয়নি কোনোদিন। এদিন রাতে কলবার যাবার সময় খেয়াল করলাম দাদার ঘরে কোপে চলছে, ভাবলাম দাদা হয়তো তাহাজ্জুদ পড়ছে। এদিকে আর না গিয়ে আমি সোজা কলপারে গেলাম। কলপার থেকে আর আসার সময় শুনতে পেলাম দাদা কার সাথে জানি কথা বলছে, এত রাত্রে কার সাথে কথা বলছে, আর এ ঘরে তো দাদা ছাড়া কেউ ঢোকে না। আমি ভালো করে শোনার জন্য দাদার ঘরের কাছে গেলাম। হ্যাঁ ঠিকই শুনছি, দাদা কার সাথে কথা বলছে, মনে হচ্ছে ঘরে কয়েকজন আছে। ঘরের ভিতর আমি একটু উকি দিতে চাইলাম একবার, কিন্তু সাহসে কইলালো না। আমি তারপর আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে তোর দাদাকে বললাম, এই শোনেন রাতে কলপার থেকে আসার সময় শুনলাম দাদা যান তার ইবাদত ঘরে কার সাথে জানি কথা বলছিল, আমি ঘরের কাছে গিয়েছিলাম শোনার জন্য, গিয়ে মনে হলো ঘরের মধ্যে একজন না কয়েকজন আছে। তোর দাদা তখন আমারে এক ঝাড়ি মেরে বলে, ওই তুমি ওই ঘরের দিকে গেছো কেন, আর কোনোদিন রাতে ওই ঘরের দিকে যাবো না ঠিক আছে। আমি তো হতবাক হয়ে যাই তোর দাদার ওই ঝাড়ি শুনে। সে আমারে আর কিছু না বলে সরে গেল। সকালে রান্না বান্না শেষ করে আমি আর শাশুড়ি একসাথে শেষ করে ফেলি রান্না বান্নার কাজ। সব কাজ আমরা একসাথেই করি বাইরে, সবাই একসাথে খাইতাম। এটা অবশ্য দাদার দাদার হুকুম ছিল, সারাদিন কে কোথায় থাকুক না থাকুক সেটা বিষয় না, কিন্তু খাবার সময় বাসায় সবার একসাথে খেতে হবে, এটাই ছিল তার হুকুম। সকালে খেতে বসে দাদা আমারে বলে, নাথ বউ রাত্রে আমার ঘরের পাশে কি করছিলে তুমি? আমি তো অবাক হয়ে দাদার চোখের দিকে তাকিয়ে আছি। আমি শুধু আমার স্বামীকে বলেছিলাম, সেটা দাদাকে বলে দিছে। তখন পাশ থেকে শাশুড়ি মা বলল, আব্বা নতুন আসছে তো তাই গেছে, আর যাবে না। শোনো বৌমা আরও ঘরের দিকে যাবে না। আমি শুধু মাথা নেড়ে ঠিক আছে বললাম। স্বামীর উপর অনেক রাগ হচ্ছিল আমার তখন, সামান্য এই বিষয়টাও দাদাকে বলার কি আছে, সে তো একবার ঝাড়ি মেরেই গেছে আমাকে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে রাগে বসে আছি খাটে। কিছুক্ষণ পর তোর দাদা আসে ঘরে, আমি সাথে সাথে তাকে ধরে ঘরে বসিয়ে দিয়ে বলি, ঘুম থেকে উঠেই তো ঝাড়ি মেরে গেছেন, আবার দাদাকে কেন বলতে গেলেন আপনি? আমি কেন দাদাকে বলতে যাব, আমি তো নিজেই ভয়তে ছিলাম, না জানি দাদা আমাকে বলে তোরবো আমার ঘরের পাশে কেন। তাহলে দাদাকে কে বলল? আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বলিনি, দাদাও তো আমাকে দেখেনি, দাদা জানলো কেমন করে আমি তার ঘরের পাশে গিয়েছিলাম রাতে? শোনো সাহারা একটা কথা বলি, ভয় পেও না। কি বলেন আর ভয় পাবো কেন, তুমি তো জানোই দাদা কত ফরেজ গান। জানি তো, তাতে কি হয়েছে? দাদার সাথে কয়েকজন জিন থাকে। কি জিন? জিন, দাদা রাত্রে তাদের সাথেই কথা বলে, দাদা জিন ছাড়ার কাজ করে, তুমি রাত্রে আর দাদার ঘরের দিকে যাবা না, ওনারা রাগ করতে পারে। রাত্রে কেন, আমি তো এরপর আর দিনের বেলাও ও ঘরে যাবো না। এরপর প্রায় দেখতাম মানুষজন দাদাকে ডাকতে আসতো, কেউ কেউ জিনে ধরা মানুষকে নিয়ে আসে, যদি জিনে ধরা কাউকে নিয়ে আসলে দাদা তার ইবাদত ঘরে নিয়ে যেত আর জিনে ধরার কাজ করত। সে কতকাল আগের কথা আমার মনে পড়ে।
দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বেশিক্ষণ দেখার সাহস হতো না। এখন যে জায়গায় তেঁতুল গাছটা, আগে ওই জায়গাটা অনেক জঙ্গল ছিল, আর রাস্তার পাশে দিয়ে বাস ছাড়ছিল। একবার বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি ছিল তিন গ্রাম পরে। বাপের বাড়িতে আমার স্বামী রেখে আসে, যতদিন থাকার কথা বলে যায় ততদিন থাকতাম না বাপের বাড়িতে, তাকে ছাড়া আমার ভালো লাগতো না, তাই একাই বাপের বাড়ি থেকে চলে আসতাম। উনি অনেকবার বলছে একা না আসতে, কিন্তু তার কথা আমি শুনি নাই কখনো, সেবারও তার ব্যতিক্রম হইল না। আসলে রাজানের সময় আমি একা একা বাড়ির থেকে বের হই, বাপের বাড়িতে যতবার গেছি ততবার সাথে কিছু না কিছু দিয়ে পাঠাইত, সেবারও দুইটা মুরগি দিছিল। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটেই আসতেছিলাম শ্বশুর বাড়ির দিকে। আমাদের গ্রামে যখন ঢুকি তখন মাগরিবের আজান দেয়। ছোট দিনের বেলা ছিল তো, তখন আজানের একটু পরেই চারপাশে হুট করে অন্ধকার হয়ে যায়। হাঁটতে হাঁটতে যখন জঙ্গলের কাছে আসলাম তখন দেখলাম জঙ্গলের বাঁশগুলো রাস্তার মধ্যে হেলে আছে, এমন ভাবে হেলে আছে আমাকে হয় নিচু হয়ে যেতে হবে, না হয় ওই বাঁশগুলো ডিঙিয়ে পার হতে হবে। আমি কিছু বুঝতেছিলাম বাঁশগুলো এভাবে রাস্তায় হেলে আছে কেন, আমি বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ শুনলাম কি আমার নাম ধরে ডাকছে, ভালো করে খেয়াল করে দেখলাম একটা বুড়ি ওই হেলে পড়া বাসে বসে আমাকে ডাকছে আর বলছে, সারা আয় আয় এদিকে আয় আয় দেখি বাপের বাড়ি থেকে কি আনলি আয়। তখন আমি বুঝতে পারি এটা সাধারণ কোনো ঘটনা না, আমি তো বয়সেস, আমি একদম মূর্তির মতো কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম, বুড়ি মহিলাটার মুখ দেখতে পারছিলাম না আমি সন্ধ্যা রাত। আবারও বুড়িটা বলল, কি রে সারা আয় দেখি আয়, কি নিয়ে আসছিস বাপের বাড়ি থেকে আয়, কি আছে তোর রাতে দেখি, ও মা মুরগি নাকি, দে মুরগিগুলা দে আমাকে দে। তখন ভয়ে আমার কোনো কথা বেরোচ্ছিল না মুখ থেকে, মনে মনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলাম। তখন শুনলাম পিছন থেকে কেউ বলে উঠল, নাথ বউ। আমি পিছন ঘরে দেখি দাদা দাঁড়িয়ে আছে, দাদাকে দেখে সাহস সঞ্চয় আমার, আমি এক দৌড়ে তার কাছে গেলাম। তখন দাদা বলল, ভয় পেও না চলো বাড়িতে চলো। আমি ভয় ভয়ে পিছন ঘুরে দেখি রাস্তা একদম ফাঁকা, বাসগুলো একেবারে সোজা হয়ে আছে। আমি তখন হাঁটতে লাগলাম আর আমার পিছনে দাদা আসছে। বাড়িতে যখন আসলাম তখন আমি আম্মা আম্মা বলে ডাকতে থাকি, ঘর থেকে আম্মা আব্বা আমার স্বামী বের হয়ে আসে, তাদের পিছনে দেখলাম দাদাও আসছে। আমি অবাক হয়ে গেলাম দাদাকে দেখে, দাদা তো আমার পিছনে পিছনে আসছিল, এখন দাদা আবার ঘর থেকে আসছে কেমন করে। আমি সাথে সাথে পিছন ঘুরে দেখি কেউ নাই, এইটা কিভাবে সম্ভব। আমি এরপরে আর কিছু সহ্য করতে পারিনি, আমি হঠাৎ করে বাড়ির উঠোনের পর অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। আমাকে একটু পানি দিবে, আমি দাদির জন্য পানি আনতে চলে গেলাম। তারপর দাদি পানি খেয়ে আবার শুরু করলো, আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমার মাথা শাশুড়ির আম্মার কোলে, আর বাকিরা আমার পাশে দাঁড়ায় আছে। শাশুড়ি আম্মা তখন আমার বলে, কি হয়েছে সারা, এমন করে অজ্ঞান হয়ে গেল কেন। আম্মা বাড়িতে আসার সময় জঙ্গলের ওখানে এক বুড়ি আমার রাস্তা আটকে রেখেছিল, আমার কাছে মুরগিগুলা চাইতেছিল। কিছুক্ষণ পর দাদা পিছন থেকে ডাক দেয়, দাদার দিকে ঘুরে আবার যখন পিছনে ঘুরি তখন দেখি কিছুই নাই সামনে। পরে দাদার সাথে সাথে আমি আসতেছিলাম, দাদা তো আমার পিছনেই ছিল। বাড়িতে এসে দেখি দাদা যান ঘর থেকে বাইর হচ্ছে, আবার পিছনে দেখি কেউ নাই। দাদা ঘর থেকে বাইর হইলে আমি তাহলে কার সাথে এই পর্যন্ত বাড়িতে আসছি। এই জন্যেই বলি একা একা না আসতে বাপের বাড়ির থেকে, কে শোনে কার কথা, এখন হইছে ঠিক হয়েছে তো,
আমার স্বামী আমাকে ব্যঙ্গ সুরে বলতে থাকে। তারপর মা আবার বলে, এই তুই আবার এখন বকছিস কেন মেয়েটাকে, দেখছিস না ভয় পাইছে মেয়েটা, যা বকবো না তো কি করবো, কতবার বলছে একা একা বাড়ি না আসতে, কথা শোনে, কারো কথা শোনে ও, আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো। দাদা যান তখন আমার কথা শুনে বললেন, কিছু হয়নি তো, যা এখন যা। আমার স্বামী তখন চুপ হয়ে বাইরে চলে গেল। দাদাও আমার পাশে এসে বসে কিছু পরে মাথা থেকে পা পর্যন্ত ফু দিয়ে দিল আর বলল, নাথ বউ ভয় পাবার কিচ্ছু নেই, শয়তান জিন তোমারে ভয় দেখানোর চেষ্টা করছিল, আর আমার মতো যারে দেখছিলা ওটা আমার বন্ধু, তোমাকে ওরাত থেকে বাঁচাতেই আমার রূপ নিয়ে এসেছিল তোমার কাছে, যতদিন আমি আছি ততদিন এই পরিবারের কারো কোনো ক্ষতি করতে পারবে না ওরা, আপনি যখন থাকবেন না তখন তো ক্ষতি করবে। আস্তাগফিরুল্লাহ, এই মেয়ে বলে কি, বলি ভয় পেয়ে কি মাথা রাখা গেছে তোমার বৌমা। মা আমাকে এক প্রকার ধমকের স্বরে বলে উঠলেন, না বৌমা ভুল কিছু বলেনি, আমি মারা যাবার আগে ব্যবস্থা করে দিয়ে যাব যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে তোমাদের। দাদা ঘর থেকে বের হয়, বের হয়ে সে চলে যায় বাইরে, ভয়টা তখনও কাটেনি আমার। শাশুড়ি মার কোমর জড়িয়ে ধরলাম, তখন শাশুড়ি মা আমাকে বলল, দেখো দেখি মেয়ের কাণ্ড, বাচ্চাদের মতো ভয় পেয়ে আছে এখনো, রান্না বান্না করতে হবে না, হ্যাঁ ছাড়ো ছাড়ো চলো এখন রান্না করি আমরা। আমি আমারে বললাম, না মা একটু থাকেন, এখন ভয় লাগছে আমার, আপনি একটু থাকেন আমার কাছে। ভয় পাবার কি আছে তোমার, দাদা বললো না কিছু হবে না, এই বাড়িতে জিম্বুত আসার সাহস পাবে না কখনো, এখন চুপ করে শুয়ে থাকো দেখি আমি রান্নাটা করি, আর ভয় পেলে আমার ডাক দিও। আচ্ছা মা। মা রান্না করতে চলে যায় আর আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, হঠাৎ আমার কপালে কারো হাতের স্পর্শ পেলাম, চোখ খুলে দেখি আমার স্বামী আমার বলতেছে, বেশি ভয় পাইছো সাহারা। আমি কোনো কথা না বলে চুপ করে থাকলাম, তোমাকে কতবার বলেছি একা একা বাড়িতে আসবে না আসবে না, আর যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমার কি হতে বলো তো, আর এমন করবা না কিন্তু কখনো, আমার কথা দাও। আমি তখন উঠে বসে আমার স্বামীর হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখেছিলাম। এরপর থেকে আমি বাপের বাড়ি গেলে যতদিন না আসি ততদিন সে প্রতিদিন বিকেলে আমার বাপের বাড়িতে আসবে আমাকে নিতে, আমি আর একা যাই না। একবার সকালে রান্না করেছিলাম মা আর আমি মিলে দুইজনে, তখন একজন এসে জিজ্ঞেস করে, এটা কি নিজামুদ্দিন হুজুরের বাড়ি? লোকটাকে আমরা চিনতে পারলাম না। মা বললেন, জি ওনার বাড়ি, উনি কি বাড়িতে আছে, থাকলে ওনার একটু ডেকে দিবেন। অচেনা লোকটা জোরে দিয়ে বলল। আমি উঠে গিয়ে দাদার ঘরের দরজায় টোকা দিয়ে বললাম, দাদা যান, দাদা আপনাকে খুঁজতে আসছে একজন।
ও ঘরে বসতে বল, আমি আসছি।
আমি এসে লোকটাকে দাদার ইবাদত ঘরে গিয়ে বসতে বললাম। লোকটা গিয়ে দাদার ইবাদত ঘরে গিয়ে বসলো। দাদা কিছুক্ষণ পর আসলো ঘরে। দাদা ঘরে ঢোকার পর লোকটার কান্নার আওয়াজ পাচ্ছিলাম আর বারবার লোকটা বলছিল, হুজুর
আমাদের বাঁচান হুজুর, আমাদের সবাই একটা একটা করে মেরে ফেলবো হুজুর, আমাদের বাঁচান হুজুর।
অচেনা লোকটার কণ্ঠ থেকে এই হাজারি মিশ্রিত কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তারপর দাদা বলল,
দেখুন বাঁচানোর মালিক তো একমাত্র আল্লাহ, আমিও ছিলাম মাত্র, এখন কি হয়েছে শুরু থেকে বলুন তো।
হুজুর
আমাদের পাঁচ সদস্যের পরিবার, আমি আমার স্ত্রী আমার দুই নাম ছেলে মেয়ে আর আমার বাবা, কিছুদিন আগে সন্ধ্যাবেলায় আমার বাড়ির সামনে দেখি আমার দুই সন্তান লাঠি দিয়ে মাটিতে কিছু একটা মারতেছে, আমি কাছে গিয়ে দেখি দুটো সাপের বাচ্চা মেরে ফেলছে হুজুর, আমি ওদের বকা দিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে দিই আর সাপ দুটা লাঠি দিয়ে দূরে ফেলে দিই। রাত থেকে স্বপ্ন দেখি একজন বাড়ির সামনে থেকে বলছে, আর দুই সন্তান মেরে ফেলেছিস, তোর বংশ নির্বংশ করে দিব, হত্যার বদলে হত্যা, তৈরি থাক আমি খুব শীঘ্রই আসব তোদের কাল হয়ে। দুঃস্বপ্ন ভেবে হুজুর আমি বিষয়টা গুরুত্ব দিলাম না, সকালে উঠে শুনি ছেলে মেয়ে দুইটা দুইজনেরই খুব জ্বর, গায়ে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাইতেছে, দুইজনেরই
সারাদিন মাথায় পানি ঢালার পর ও জ্বর একটুও কমে না ওদের। সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে দুজনেই চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, যাবো না আমরা, না যাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও।
আমি জোরে ঘরে ঢুকে দেখি ছেলে মেয়ে দুটা দুজন দুজনকে শক্ত করে ধরে আছে। আমাদের জিজ্ঞেস করি, কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে তো আব্বা? তখন ছেলেটা বলে, আব্বা ওই লোকটা আমাদের নিয়ে যেতে আসছে, রাতে এসেছিল আমাদের নিয়ে যেতে,
যেতে চাইনি বলে আমাদের মারছে আব্বা, আমরা যাব না।
কোন লোক, কোন লোক, কেউ তো না এখানে।
আচ্ছা আব্বা তোমার পিছনে দেখো, দেখো কেমন করে আসছে দেখো। এ বলে দুজনে আবারও কান্না শুরু করে, দুজনকে জড়িয়ে ধরে। আমি ওদের সান্ত্বনা দিতে থাকি, রাতে দুজনকে আমাদের ঘরে রাখি, সকালে ঘুম ভাঙে আমার বউয়ের ডাকি,
ও ইয়াসিনের বাপ, ইয়াসিনের বাপ। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, এমন চিল্লাও কেন? আবার ঘর বন্ধ অনেকক্ষণ, ডাকছি খুলছে না, দেখো দেখো না একটু।
আব্বা তো দরজা লাগায় না, আজ লাগাইছে কেন? আমি বিছানা থেকে উঠে গিয়ে আব্বাকে ডাকতে লাগলাম, কিন্তু আব্বার কোনো সাড়া শব্দ পেলাম না। তখন একটু মনে ভয় আসে, যেই মানুষ দরজা লাগায় না সেই মানুষ আস দরজা লাগায় চুপ করে আছে। আমার ডাকাটা কি তার পাশে লোকজনও আসে, দু একজন বলে দরজা ভাঙি ফেলার জন্য। আব্বার সারা শব্দ না পেয়ে দরজা ভাঙি, দরজা ভেঙে ভেতরে ঢোকা মাত্র আমার মাথায়
মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমার আব্বার লাশ ঝুলছে সালের ডাসার মধ্যে,
আব্বার জিব্বাটা অনেকখানি অনেকখানি বাইরে বের বের হয়ে আছে, আর চোখগুলো দেখে মনে হচ্ছে এই মনে হয় চোখগুলো বাইরে বের হয়ে আসবে খুলে। আব্বার এই অবস্থা দেখে আমার আর হুঁশ নাই, যখন হুঁশ ফেরে তখন দেখি বাড়ি ভর্তি মানুষ আর কান্নার রোল পড়ে গেছে চারিদিকে। আমি উঠে আব্বার লাশ গোসল করানোর ব্যবস্থা করলাম, জোহরের নামাজের পর আব্বার লাশ দাফন কাজ শেষ করি। ওই দিন রাত্রে স্বপ্নে আবার সেই ছায়া মূর্তিটা দেখি, সে আজ রাগে গর গর করতে আমারে বলতে লাগলো,
আজ তোর বুড়া বাপকে নিয়ে গেলাম, এবার তোর দুইটা বাচ্চাকে নিয়ে যাব, তোর ওই কচি বাচ্চাকে নিয়ে যাব আমি।
কেন, আমরা তোমার কি ক্ষতি করেছি, আমার বাচ্চাদের নিয়ে যাবা কেন?
কি করেছিস, আমার বাচ্চাগুলোকে মেরে বলছিস কি করেছিস, কি করেছিস? তোর বংশ নির্বংশ করে দেব আমি, তোর বংশ নির্বংশ করে দেব।
তখনই আমার ঘুম ভেঙে যায়, আমার স্ত্রী চিৎকার করে উঠে বসে,
কি কি হয়েছে, এমন চিৎকার করে উঠলে কেন? ইয়াসিনের বাপ, আমার সন্তান দুটো নিয়ে যাবে ওই লোকটা।
কি বলো, তুমি একই স্বপ্ন দেখছো, তার মানে তুমিও কি স্বপ্ন দেখছো?
আমিও তো দেখছি,
আমার সন্তানকে সন্তান দুটো বাঁচাও ইয়াসিনের বাপ।
চিন্তা করিও না, কাল সকালে কবিরাজের কাছে যাব, এখন ঘুমাও। আমার স্ত্রী দুই সন্তানকে ধরে তারপর শুয়ে পড়ে সে রাতে, আমি দু চোখের কথা এক করতে পারিনি, সারা রাত জেগেছিলাম। সকালে উঠেই গেলাম কবিরাজ ডাকতে। কবিরাজ আমাদের বাড়িতে ঢুকেই বলে,
এই এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এখানে যে আছে সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী, আমি একে কাজ করলে আমাকেই মেরে ফেলবে, বড় কোনো আলেমকে দেখান, আমার দ্বারা এই কাজ হবে না। এই বলে কবিরাজ চলে যায়।
এরপর শুরু হয় আমাদের উপর অত্যাচার। সেদিন আমি হাটে গিয়েছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যায়, বাড়ির সামনে যখন আসি তখন পিছন থেকে আমার বাপের কণ্ঠ পাই আমাকে ডাকছে। পিছন করে দেখি কেউ নাই, বাড়িতে ঢুকতে যাব, ওই সময় আবার আব্বা ডাক দিল। আমি আবার পিছনে ঘুরে দেখলাম, না কাউকেও দেখতে পেলাম না এবার। তখন একটু সামনের জঙ্গল থেকে আব্বার ডাক শুনতে পেলাম আমি, ধীরে ধীরে ওদিকে আমি এগিয়েও গেলাম। জঙ্গলের কাছে যখন আসলাম তখন মনে পড়ল আব্বা তো বেঁচে নেই, তাহলে কে ডাকছে? ভয়ে আমি দৌড় দিতে চাইলাম, তখন খপ করে কেউ আমার পা চেপে ধরে। তারপর একটু কণ্ঠে বলতে থাকে, কি রে কই পালাচ্ছিস, তোর বাপ ডাকছে শুনতে পাচ্ছিস না, আয় 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 আয়। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম, তখনই আমার পা ধরে আজকা টান দিয়ে দূরে ফেলে দেয় আমাকে। আমি উঠতে না উঠতে কেউ আমার গলা ধরে উপরে তুলে ধরে,
এই প্রথম আমি অবয়বটা চেহারা দেখতে পেলাম, চোখ দিয়ে আগুন বের হচ্ছে আর রাগে ফুসফুস করছে সে, তখন আবার দূরে ছুড়ে ফেলে মেলে ফেলে দেয় আমাকে। পাশে গড় গড় শব্দে আওয়াজ পেলাম, মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী আছে আমার পাশে। হঠাৎ ছয় সাতটা কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আর কুকুরগুলো ছিল অনেক বড় বড়। অনেক কুকুরের মাঝে কোনো একটা পোটলা ফেলে দিলে যেমন ওরা পোটলাটা ছেঁড়ার জন্য টানাটানি করে, কুকুরগুলো ঠিক এমনভাবে আমাকে নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে। আমি শুধু হাল্লা হাল্লা করছিলাম, তখনই কানে আজানের ধ্বনি ভেসে আসে, আর সাথে সাথেই কুকুরগুলো ছেড়ে আমাকে ছেড়ে দৌড়াতে লাগলো দিক বিদিক। আর এদিকে ওই ভয়ঙ্কর অবয়বটা তখন বলে উঠলো, আজ একটুর জন্য বেঁচে গেলি রে, এরপর সময় বেশি নিব না, নির্বংশ করে দিব তোর বংশ, মনে রাখিস। এই বলে অভয়টা হাওয়ায় মিলিয়ে গেল। আমি তখন উঠে আস্তে আস্তে দাঁড়াই, আশেপাশের জায়গাটা অনেক অচেনা লাগছিল, কিছুই চিনতে পারছিলাম না, কোথায় আছি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভয় ভয়ে হাঁটতে থাকি সামনের দিকে, আস্তে আস্তে রাতের আধার কেটে ভরসা হতে শুরু হয়ে গেছে। আমি তখন অবাক না হয়ে পারলাম না, এই তো কিছুক্ষণ আগেই তো আমি আমার বাড়ির সামনে ছিলাম, এত তাড়াতাড়ি সকাল হলো কিভাবে? তখন দেখতাম একদল লোক হাল গরু নিয়ে যাচ্ছে, আমি দৌড়ে ওই লোকের কাছে গেলাম। লোকটা আমাকে দেখে বলল, কি মিয়া আমরা দৌড়ে আইতেছ কেন, কি হইছে? ভাই ভাই এইটা কোন জায়গা, এটা তো রসুলপুর, বাড়ি কই আপনার? লোকটার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার এই হতবিহ্বল দৃষ্টি দেখে আমাকে উদ্দেশ্য করে বলল, কি মিয়া এমন করে চেয়ে আছেন কেন, বাড়ি কি আপনার? কন্যা আমার, আমার বাড়ি ভাই, আমার বাড়ি মনসতলি। কি কন মিয়া এত দূর থেকে এনে কি করতে আসছেন? তখন আমি লোকটাকে সব খুলে বললাম, রাতে কি কি ঘটেছে আমার সাথে। লোকটা তখন আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে খেতে দেয়, আমি খেয়েই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই। হেঁটে হেঁটে বাড়িতে আসতে আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি যখন বাড়িতে ঢুকি আমার বউ আমাকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠে বলে, কই আসিলেন, ওই ইয়াসিরের বাপ, আপনি কই আসিলেন, আমাকে মাইয়াটারে খুঁজে পাইতেছি না ইয়াসির বাপ। কি কবু মাইয়াটা কই গেছে, তুমি কই আসিলা? বাড়িতে তো ছিলাম, অনেক রাইত হওয়ার পরে আপনি যখন বাড়ি আসেন নাই চিন্তায় ঘুম আসছিল না, হঠাৎ রুম একেবারে ঠান্ডা হয়ে যায়, তখন আমার এমন ঘুম আসছে চোখটা আর খুলে রাখা থাকতে পারি নাই। ঘুম থেকে উঠে দেখি মাইয়াটা ঘরে নাই, সেই সকাল থেকে মাইয়াটারে খুঁজতেছি, কখনো পাই নাই খুঁজা, আমার মাইয়াটারে খুঁজাই না দেন ওই ইয়াসিরের বাপ। আচ্ছা আচ্ছা তুমি বাড়িতে থাকো, আমি খুঁজতে যাচ্ছি। গ্রামের কিছু লোককে নিয়ে আমার মাইয়াটারে খুঁজতে বের হইলাম। রাতেই মাইয়াটারে খুঁজে পেলাম গ্রামের একটা পুকুরে, ভাসতে ছিল আমার মেয়েটা। এই বলে লোকটা কান্না করতে থাকে। তারপর আর আরো কবিরাজ আনছিলাম, সবাই আসে আর যায়, কেউ কাজ করে না। কোনো একজন কবিরাজ আপনার কথা বলছে, আপনি পারবেন আমাদের বাসা বুঝুন। ওই কবিরাজের কথা শুনে আমি আপনার বাড়ি খুঁজে ছুটতে ছুটতে চলে আইসি বুঝুন।
দেখুন বুঝেছি, আমি আগেও বলেছি আপনাকে বাঁচানোর মালিক আল্লাহ, আমি আগামীকাল আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি চেষ্টা করব, আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
ঠিক আছে উজু, আমি কাইলি আসবো।
লোকটা চলে যায়। পরের দিন লোকটা তার ছেলেকে নিয়ে আসে, দাদা তার ইবাদত করে গিয়া ছেলেটারে তার সামনে নিয়ে বসে। আমি তখন দরজার পাশে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে দাদা কিছু পরে ছেলেটারে ফু দিচ্ছিল। হঠাৎ মনে হলো দাদার ঘরটা যেন কেমন ভারী হয়ে গেছে, তখন শুনলাম ছেলেটা অনেক ভারী গলায় বলছে,
এই মোল্লা তোর সাহস তো কম নয়, তুই আমাকে ডাকিস, তোর জানের কি মায়া দয়া নাই, তোর মনে কি একটু ডর নাই? আসসালামু আলাইকুম, কে আপনি, এর পরিবারের উপর এমন অত্যাচার করছেন কেন? তোর তো সাহস কম না রে। হ্যাঁ ওই কাঠমোল্লা, তুই আমার প্রশ্ন করিস, হ্যাঁ কার বলে তুই এত সাহস পা শুনি তোর এই চামচাগুলার জন্য? বেশি কথা বলবি না, যা প্রশ্ন করছি তার উত্তর দে, তাহলে অন্য ব্যবস্থা নেব কিন্তু। অন্য ব্যবস্থা? অন্য কি ব্যবস্থা নিবি দেখি তো, কি ব্যবস্থা? তখন দাদা হাতে কিছু মাটি নিয়া কিছু একটা পুরে ফু দেয়, ছেলেটার গায়ে সুরে মারে।
ওই মোল্লা থাম বলছি, না হইলে কিন্তু তুই পস্তাবি। থাম থাম, বন্ধ কর বন্ধ কর তোর এইসব।
সোজা কথায় উত্তর দে, না হইলে কিন্তু আরো কঠিন কাজ করব। কেন তুই এদের পরিবারের ক্ষতি করতেছস? এই মোল্লা, তোরা হলি মানুষ সাত, সুযোগ পেলেই করি রক্তপাত। কি দোষ করছিল ছেলে দুইটা? হ্যাঁ কি দোষ করছিল? ওদের তো কোনো ক্ষতি করেনি, তাহলে আমার ছেলে দুটাকে কেন মারল ওরা? আমার ছেলে দুটো তো সাপ হয়ে খেলছিল, কিন্তু ওর ছেলে মেয়ে কি করলো আমার সাথে? হ্যাঁ আমার ছেলে দুটাকে মেরে ফেললো।
ওরা জানতো না কি ওরা তোর ছেলে? জানলে কি মারতো? তুইও তো জানের বদলে দুইটা জান নিছিস, তাহলে আবার কি চাস?
এর বংশ আমি নির্বংশ করে দেব। যদি তুই কিছু করতে আসিস তাহলে তোর বংশ নির্বংশ করে দিব। কথাটা মনে রাখিস, আমার নাম ইফ্রিত, আমার নাম ইফ্রিত। এদের বংশ আমি নির্বংশ করে দেব।
এই মোল্লা, যদি তুইও কিছু করতে আসিস তাহলে তোর বংশ নির্বংশ করে দেব। কথাটা মনে রাখিস, আমার নাম ইফ্রিত, আমার নাম ইফ্রিত, আমার নাম ইফ্রিত।
কে ইফ্রিত? কি হয়েছিল ইফ্রিতের সাথে? হ্যাঁ বন্ধুরা, সেই ঘটনাটাই জানবো আমাদের পরবর্তী 79তম এপিসোডে ভূতগল্পে। কেননা আজকে যে ঘটনাটি আপনারা এতক্ষণ শুনলেন, এই ঘটনাটার নামই হচ্ছে ইফ্রিত। লিখে পাঠিয়েছেন আমাদের কাছে নয়ন রহমান ভাই, থ্যাংক ইউ নয়ন রহমান ভাই আপনাকে। কিন্তু আসলে ঘটনাটা এতই বড়, আপনাদের আসলে না বলতেই নয়, কারণ ঘটনাটা হচ্ছে টোটাল 180 পৃষ্ঠার। তো টোটাল এই যে 180 পৃষ্ঠার ঘটনাটা পড়তে আমাদের আজকে খুবই খুবই অনেক টাইম লাগতো। যেমন ধরুন প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যেত। তো আসলে 4-5 ঘন্টা সময় নিয়ে আসলে কিন্তু ভূতের গল্প শোনার চেয়ে মুভি দেখাটাই আমার পার্সোনালি মনে হয় যে ইট উইল বি বেটার। মুভি দেখতেই আসলে খুব ভালো লাগে যদি এতক্ষণ বসে আমরা মুভি দেখতাম। বাট এত বড় ঘটনা, তো এই জন্যই আমরা চিন্তা করেছি যে এই ঘটনাটা, ইফ্রিত জিনের এই ঘটনাটা আমরা চেষ্টা করব আগামী 3-4 এপিসোডের মধ্যেই কভার করার জন্য। নয়ন রহমান ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আবারও বলতে চাই, ঘটনাটা সবাই কিন্তু মন দিয়ে প্রথম এপিসোড থেকেই শুনবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না কে এই ইফ্রিত এবং ইফ্রিতের পরিচয় কি। পরবর্তীতে বন্ধুরা অবশ্যই শুনতে হলে আমাদের কে সাথে থাকতে হবে ভূতগল্পের, এবং অবশ্যই নিয়মিত এপিসোডগুলো শুনতে হবে, তাহলে কিন্তু আপনারা এই ঘটনার আদ্যপন্ত জানতে পারবেন। তো বন্ধুরা অনেক কথা বাড়িয়ে ফেলেছি, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুনে আসি আমাদের পরবর্তী রোমাঞ্চকর ঘটনাটি। সো বন্ধুরা, স্টে টিউন উইথ ভূতগল্প, সবাই একসাথে।
আশা করি আজকের ভূতগল্পের 78তম এপিসোডটা সবারই ভালো লেগেছে। তো এইটাই ছিল আজকে আমাদের 78তম এপিসোডের টোটাল আয়োজন। টোটাল 3টে ঘটনা ছিল, চিন্ময় লাইভে বলছে, আমি অভি, আপনারা সবাই আমাকে চ্যানেল লাইভে এসে আপনাদের সাথে একটু আড্ডা মারার জন্য এসেছি, কিছু অ্যানাউন্সমেন্ট করবো সেই জন্য এসেছি। আপনারা যারা এখন ভূতগল্প শুনছেন, যারা এখনো কমেন্ট করেননি, কমেন্ট করে তারা পাশে থাকেন, আমি একটু পরেই কমেন্ট বক্সে যাব। কমেন্ট বক্সে কারা কারা আমাদের সাথে আছেন, তাদের সাথে কথা হবে, তাদের রিপ্লাই দেবো আমি, কারা আমাদের সাথে মানে কারা ভূতগল্প শুনছেন স্টিল নাও এখনো, তাদের আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো আমি অ্যানাউন্সমেন্টে যাওয়ার আগে ছোট একটা কথা বলতে যাচ্ছি, সেটা ছিল, সেটাও বলবো, তার আগে আমি একটু বলি, এরকম ঘটনা আপনাদের কাছে বহুত আছে, যেমন এই ফ্রিজ যে ঘটনাটা, এই ঘটনাটা অনেক বড়। এটা যদি আমরা একদিনে করতাম, একদিনে করতে গেলে এটা মিনিমাম 4-5 ঘন্টা লাগতো একটা এপিসোডে যদি চালাতাম। তো এটা কোনো মতে সম্ভব না, সম্ভব না বলতে কি, একঘেয়েমি একটা ঘটনা শুনতে গেলে এটা ভালো লাগবে না। মুভি সর্বোচ্চ 2 ঘন্টা দেখা যায়, বাট একটা ঘটনা ওরকম সর্বোচ্চ 2 ঘন্টা শোনা যায়, তার বেশি শুনলে সেই ঘটনার রসকস নষ্ট হয়ে যায়। ভয়ের ব্যাপারটা হচ্ছিল যে কিছু কিছু সাসপেন্স থাকবে, কিছু কিছু ভৌতিক ব্যাপার থাকবে, সেগুলো একটু আড়ালে থাকুক। আমরা যেহেতু এটা এত বড় ঘটনা, সে পর্যন্ত সেজন্য এটা 5টা পর্বের জন্য রেখেছি। ইনশাল্লাহ পরপর এই ফ্রিজ আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। এর পাশাপাশি সব লেখকেরই ঘটনা থাকবে, যেমন আমাদের লিড মডারেটর মামুন ভাই আছে, তার ঘটনা প্রত্যেকটা এপিসোডে থাকে। তারপর আমাদের আরো 2টা মডারেটর আছে, তাদের ঘটনাও ফেব্রুয়ারিতে পাবেন। তো আমি অ্যানাউন্সমেন্ট করবো, আপনাদের কিছু জানাবো, প্লাস কিছু কিছু লোকের কৃতজ্ঞ আমি জ্ঞাপন করবো। আর যারা এখনো কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করেন, আমি একটু পরে কমেন্ট বক্সে যাবো। কমেন্ট বক্সে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের কাছে এরকম বহুত ঘটনা আছে, আপনাদের আশেপাশে পাশে অনেক ভাই বন্ধু আছে বা গ্রামের যারা থাকেন, যারা স্টিল এখন গ্রামে বসে যারা শুনছেন, তাদের কাছে এরকম বহুত প্যারানর্মাল ঘটনা আছে। আমি বলবো না খুব মানে অবাস্তব ঘটনা আপনারা সেন্ড করেন, বাস্তব ঘটনায় সেন্ড করেন, কারণ ভূত গল্প বাস্তব ঘটনায় কাজ করে। তো সেই ক্ষেত্রে ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। পাঠাতে গেলে কি করতে হবে, আমাদের 2টা ওয়ে আছে, একটা হচ্ছে হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা হচ্ছে হলো ইমেল অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু বলে দিই, 01703017895, আর হোয়াটসঅ্যাপ তো বললাম, এবার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot.golpo.show@gmail.com। এই 2টার মাধ্যমে আপনারা ঘটনা সেন্ড করতে পারেন। আর আমাদের ফেসবুকে একটা পেজ আছে ভূত গল্পের, সেখানে আপনারা প্রত্যেক দিন আপডেট পেতে পারবেন কি কি হচ্ছে ভূত গল্পের, নেক্সটে কি হতে যাচ্ছে, বা ঘটনা কোনো ছবি যদি থাকে পাবলিশ করে মানে সেগুলো আপলোড করা হয় সেগুলো দেখতে পারবেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটা হচ্ছে হলো www.facebook.com/ভূতগল্প.স্বাধীন। এই ঠিকানাটাই সার্চ দিলে আপনার ভূত গল্পের পেজটা পেয়ে যাবেন। কষ্ট করে একটু পেজটা লাইক দিলে আপনারা আপনাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো ব্যাপার হচ্ছে আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে, প্রথমেই আজকে আমরা যে ঘটনাটা 78তম এপিসোডে যে ঘটনাটা আমরা চালিয়েছি তার নাম হচ্ছে হলো লেখক, বাংলাদেশি লেখক তুরজয় শাকিল। তো তার বিষয়ে আমি একটু কিছু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে হলো না বললেই নয়, সে আমাদের সাথে কাজ করছে, প্লাস তার এই যে তার বইমেলায় যে 21 ফেব্রুয়ারি তার বইমেলায় কিছু 2টা বই বাংলাদেশে 2টা বই রিলিজ হচ্ছে। তো সেই 2টা বইয়ের ব্যাপারটা হচ্ছিল আমি একটু তার ব্যাপারে একটু কিছু কথা বলতে চাই, কারণ সে ভূত গল্পে কিছু ঘটনা আমাদের পাঠাচ্ছে, ভবিষ্যতে পাঠাবে, সেগুলো আমরা পরপর কোনো এপিসোডে চালাবো ইনশাল্লাহ। তো জনপ্রিয় ভৌতিক লেখক তুরজয় শাকিলের এবার বইমেলায় 2টা বই প্রকাশিত হতে যাচ্ছে, একটার নাম হচ্ছে গোরস্থানের ইতিহাস, আর একটা হচ্ছে দানবের দ্বীপে। এই বই 2টা পাওয়া যাবে কলি প্রকাশনীয় ব্যানারে, স্টল নাম্বার হচ্ছে 234, 235, 236 নম্বর স্টলে। আর আমি এবার একটু সংক্ষেপ দেবো, এই 2টা বইয়ের ব্যাপারে সংক্ষেপে কিছু বলবো। যেমন গোরস্থানের পিচাস বইটা হচ্ছে একটা ভৌতিক গল্পের বই, 5 জন মিলে পুরানো একটা জমিদার বাড়ি ও গোরস্থানে ঘুরতে গিয়ে হাজার বছর পুরানো একটা প্রিয়তাত্মার খপ্পরে পড়ে তারা পড়ে। ভয়লো সেই রাত মানুষকে খুব পিচাসের হাত থেকে বাঁচার প্রাণপয়ের চেষ্টা করে ওরা, আর ওরা কি সেই জমিদার বাড়ি থেকে জীবিত ফিরে আসতে পেরেছিল। ভয়ঙ্কর ভৌতিক গল্পটি পড়তে হলে গোস্তানের পিচাস বইটি সংগ্রহ করে আপনাদের পড়তে হবে। আমি জানি অনেকেই বই পড়তে পছন্দ করেন, যেমন আমিও বই পড়তে পছন্দ করি। তো আসলে এইগুলো মানে আজকে 2 পাতা পড়লাম, কালকে 2 পাতা পড়লাম, করতে করতে কিন্তু বইটাই শেষ হয়ে যায়। আচ্ছা, এবার আমি একটু দানবের দ্বীপের বইয়ের কিছু অংশ আপনাদের বলবো। সেটা ছিল আটলান্টিক মহাসাগরের রোমাঞ্চকর এক সমুদ্র যাত্রার অ্যাডভেঞ্চার নিয়ে লেখা হয়েছে দানবের দ্বীপের টোটাল বইটা। আচ্ছা, এছাড়াও এই লেখকের মানে তুর্য শাকিল ভাইয়ের লেখা গুপ্তধনের দ্বীপ, ব্ল্যাক ভ্যাম্পায়ার, জার্নি ইন ডার্ক আইল্যান্ড, আচ্ছা মৃত্যু গোয়া, অভিশপ্ত রাত, তো বইগুলো 1 ফেব্রুয়ারি শুরু থেকেই আপনারা ঢাকা বইমেলা, তারপর হচ্ছে হলো ঢাকা বইমেলা, এছাড়া হচ্ছে চট্টগ্রাম বইমেলা ও পাবনা বইমেলায় কলি প্রকাশনী স্টলে পাবেন। তো আমি একটা কথাই আপনাদের রিকোয়েস্ট করবো, ভূত গল্পের পক্ষ হতে আমি রিকোয়েস্ট করবো আপনাদের, যে আপনারা যারা বই পড়তে পছন্দ করেন তারা আপনারা এই লেখক শাকিল ভাইয়ের বইগুলো অর্ডার করে পড়তে পারেন। আমার মনে হয় খুব ভালো লাগবে, কারণ ওনার লেখাগুলো আসলে খুব সুন্দর। কারণ সে তো আমাদের ঘটনা পাঠাচ্ছে, তারই লেখা ঘটনা পাঠাচ্ছে, আমরা যে আজকের থেকে আরম্ভ করছি তার এরকম বহু ঘটনা আমি লিখে পাঠিয়েছি। ডে বাই ডে আমরা এক একটা এপিসোডে করবো। তো কিছু যারা যদি প্রি অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি পার্সোনালি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবো, কিভাবে অর্ডার করতে হয় সেটা আমি আপনাদের প্রসেস জানিয়ে দেবো। আর আমাদের শাকিল ভাই ইনভাইট করছে যে 21 ফেব্রুয়ারি আমরা ঢাকায় বইমেলায় ভূতগল্প টিম থাকতে পারি কিনা, এরকম এটা ইনভাইট করছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, সবকিছু যদি ভালো থাকে ইনশাল্লাহ 21 ফেব্রুয়ারি আমরা তার সাথে 21 ফেব্রুয়ারি বইমেলায় আমরা ভূতগল্প টিম টোটাল টিম থাকবে, এরকম একটা ইচ্ছা আছে। তো সবকিছু ভালো থাকলে তো এটাই হচ্ছে শাকিল ভাইয়ের বইগুলো কিনেন আপনাদের, আমি ভূতগল্পের পক্ষ থেকে বলছি, শাকিল ভাইয়ের বইগুলো পারলে কিনেন। আর আর আরেকটা অ্যানাউন্সমেন্ট যেটা দিতে যাচ্ছি, অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরে আমি কমেন্টে যাবো। যারা এখনো কমেন্ট পড়েননি মানে করেননি তারা অবশ্যই এখনো কমেন্ট করেন। আমি দেখতে পাচ্ছি কমেন্ট কিন্তু খুবই কম, 17টা কমেন্ট আসছে। তো আমি যে অ্যানাউন্সমেন্টটা দেবো, অ্যানাউন্সমেন্টের ভিতরে যদি 30টা মতন কমেন্ট হয় তাহলে আমি কমেন্ট বক্সে যাবো, না হলে আমি কমেন্ট বক্সে যাবো না, আমি শুধু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন আপনাদের কাছ থেকে বিদায় নেব। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে হলো এইটা যে আমি একটা বছর, পাঁচ মাস আজকে দিলে 5 মাস হবে আজকের এপিসোডটা গেলে। তো একটা বছর 5 মাস আমি আপনাদের ভৌতিক ভয়ের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমে যদি অনেক বাধা ছিল, প্রথমে অনেক কিছু বুঝতে পারিনি বা বোঝা হয়ে ওঠেনি, কারণ আমি লাইনে না, তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে ডে বাই ডে আমি আস্তে আস্তে শিখছি। শিখে শিখে আস্তে আস্তে এখন লাস্ট এই জানুয়ারি মাসে, 24 জানুয়ারি মাসে আজকে শেষ এপিসোডটা করে মাসটা শেষ করলাম। তো ডে বাই ডে ভূত গল্প কিন্তু আগের থেকে একটু স্ট্রং হয়েছে, যদিও আমার মন মতো এখনো স্ট্রং হয়নি, স্ট্রং হয়েছে এটা আমি আপনাদের কমেন্ট পড়ে আপনাদের পাশে পেয়ে আমি এটা বুঝতে পেরেছি। তো আমাদের সাউন্ড কোয়ালিটিও মোটামুটি বেটার, আমাদের যে ঘটনা পড়েছি ওর আগের থেকে অনেক ডেভেলপ করছে। তো এখন আমরা ডিসিশন নিছি, ডিসিশন বলতে আমার এটা অনেকেই অনেকদিন ধরে প্ল্যান ছিল যে ভয়ের পাশাপাশি আর আপনাদের কিছু এন্টারটেনমেন্ট করা যায় কিনা স্বাধীন মিউজিকে। তো এইরকমই আমরা একটা সুযোগ পেয়েছি, স্বাধীন মিউজিক আমাদের সেই সুযোগটা করে দিয়েছে, সেই কারণে আমি মঈন ভাইকে অসংখ্য ধন্যবাদ দেব যে যিনি আমাকে এরকম সাপোর্ট দিচ্ছে, প্লাস মুশফিক ভাই আছে তাকে আমি ধন্যবাদ দেব। তো তারা না থাকলে আসলে আমি মনে হয় না এই স্বাধীনে যোগাযোগ মানে আপনাদের সাথে থাকতে পারতাম, স্বাধীনে শোটা করতে পারতাম। তো এর পাশাপাশি আমি আরেকটা আপনাদের যেটা অ্যানাউন্সমেন্ট করছি সেটা ভয়ের পাশাপাশি আপনাদের আমরা আরেকটা আরেকটা প্রোগ্রামের অনুভূতি দিতে যাচ্ছি। সেটা সেটা আমি একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, কারণ লোকচুরি কিছুই নাই। আর 14 ফেব্রুয়ারি ইনশাল্লাহ 14 ফেব্রুয়ারি বুধবার রাত 11টার সময় আপনারা ঠিক আরেকটা প্ল্যাটফর্মে ঘটনা শুনতে পারবেন। প্ল্যাটফর্মটার নামটা হচ্ছে লাভ ডায়েরি। তো ওই লাভ ডায়েরির ব্যাপারটা হচ্ছিল, লাভ ডায়েরির প্যাটার্নটা হচ্ছিল রোমাঞ্চ, ঘটনা, রোমান্স, ভালোবাসা, স্যাড, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যাদের ভালোবেসে সংসার সুন্দর হয়েছে, এরকম সব বাস্তব ঘটনা নিয়ে এই লাভ ডায়েরি সাজানো হয়েছে। তো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমরা রাত 11টার সময় স্বাধীন মিউজিকে লাভ ডায়েরি আনতে পারবো আপনাদের জন্য। আপনারা সবাই যেমন ভূতগল্পের পাশে আছেন, ইনশাল্লাহ ভূতগল্পকে যেমন ভালোবেসেছেন, ইনশাল্লাহ ভূতগল্পটি আর একটা প্ল্যাটফর্ম লাভ ডায়েরিকে ভালোবাসবেন ইনশাল্লাহ। এটা অ্যাডভার্টাইজমেন্ট আমি দিতে চাইনি, কিন্তু আর সাসপেন্স রেখেও লাভ নাই, কারণ ডে বাই ডে আপনারা জানতে পারবেন। স্বাধীন মিউজিকে ওনাদের পেজে, ফেসবুক পেজে এটা অ্যানাউন্সমেন্ট করবে, তারা কিছু টিজার ছাড়বে, তারা কিছু প্রমোশন করবে, তো এটা আপনারা দেখতে পারবেন। তার আগে থেকে আমি আপনাদের একটু ডিক্লেয়ার করলাম, যারা ভয়ের পাশাপাশি ভালোবাসার ঘটনা শুনতে পছন্দ করেন, প্রেমের ঘটনা শুনতে পছন্দ করেন, তারা অবভিয়াসলি ভূতগল্পের পাশাপাশি লাভ ডায়েরি শুনবেন, এটা আমার আমি আশা করি, এটা আমার মনে হয় যে এটা রাখি। এরপরে আরো একটা প্ল্যাটফর্ম করার ইচ্ছা আছে, সেটা আরো পরে। এটা যদি আপনারা পাশে থাকেন, যেমন ভূতগল্পের পাশে ছিলেন, ভালোবেসেছেন, তেমন যদি লাভ ডায়েরিকেও ভালোবাসেন, পাশে থাকেন, তো ওই প্যাটার্ন, ওই আরেকটা প্ল্যাটফর্ম আছে, আরেকটা জনার, ওইটা আমার মাথায় আছে, ওটাও আমি নিয়ে আসবো খুব শিগগিরই। তো আমি খুলনায় বসে যখন ভূতগল্প চালাচ্ছি, এরপর লাভ ডায়েরিটাও চালাবো ইনশাল্লাহ, ওইটাও চালাবো ইনশাল্লাহ, ওই প্রোগ্রামটা ভালো হবে। তো আমি চাবো আপনারা সবাই 14 ফেব্রুয়ারি এরকম বুধবার মানে এখন থেকে ভূত গল্পের যেমন সোমবার রাত 11টা মানে ভূত গল্প, বুধবার রাত 11টা মানে লাভ ডায়েরি, এই দুটা প্রোগ্রাম ফিক্সড হয়ে গেছে, এটা কথাবার্তা হয়ে গেছে। বুধবার 14 ফেব্রুয়ারি থেকে আপনারা লাভ ডায়েরি শুনতে পাচ্ছেন, এখানে ভ্যারাইটিস ভ্যারাইটিস কিছু বাস্তব ঘটনা শুনতে পাবেন। সোমবারে পাবেন ভয়ের ঘটনা, বুধবারে পাবেন ভালোবাসার ঘটনা, প্রেমের ব্যর্থতার ঘটনা, একদম বাস্তব ঘটনা। তো এটাই ছিল অ্যানাউন্সমেন্ট। আমি কমেন্ট বক্সে দেখছি কমেন্ট কিন্তু এখনো কেউ করে নাই, 17টায় আছে, তারপর আমি কিছু কিছু কমেন্ট একটু পড়ি, না পড়লেই নয়, যেহেতু আছে সবাই সেই ক্ষেত্রে আমি একটু কমেন্ট করি। যেমন আরিয়ান ইসলাম আমাদের সাথে আছে, আরিয়ান ইসলাম লিখেছেন, মামুন স্যারের ঘটনা শোনার জন্য অপেক্ষা রইলাম। জি, মামুন স্যার বলতে কি আমাদের লিড মার্ডারটা মামুন ভাই, ওনার ঘটনাগুলো আসলে জোস হয়। আচ্ছা, এবার আছে এমডি আকবর হোসেন আছে আমাদের সাথে, আচ্ছা তানিম আছে, ভাই অনেক ভালো লাগছে, আমি একা বাড়িতে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, খুব কাঁপছি। আচ্ছা তানিম ভাই অবশ্যই ভালো লাগলো পাশে থাকার জন্য। আচ্ছা আকাশ ভাই লিখেছেন, ঘটনা পাঠালে তো শেয়ার করা হয় না, সো আর ঘটনা পাঠাবো না। ভাই আপনার ঘটনা ইনশাল্লাহ সেকেন্ড বলতে কি 79 এপিসোডে আপনার ঘটনা ইনশাল্লাহ চলবে, এটা আমি কথা দিলাম আপনাকে। আচ্ছা অন্য ব্রমিও ভাই আমাদের সাথে আছে নওগাঁ থেকে, বড় বড়ি সে থাকে, সে আছে। আচ্ছা শাকলা শাপলা আক্তার আপু আমাদের সাথে আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভাই আমি ভালো আছি, আপনি ইনশাল্লাহ ভালো আছেন। আপনি কিন্তু আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলেন না, যে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার কথা ছিল, আমি ওই ব্যাপারে, আমি আমাদের আরেকটা ভাই আছে লেখক রিয়াজ রাজ, সে ট্রিটমেন্টটা করে থাকে, তো আমি অবশ্যই আপনার হয়ে তার সাথে কথা বলবো, প্লাস আপনাকেও তাকে পরিচয় করে দেবো, যদি আপনার মনে করেন যে আপনার সমস্যা এখনো আছে সলভ হয়নি, আপনি অবশ্যই আমার সাথে ভূতগল্পের পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনি আগের এপিসোডে বলছিলেন বাট এখন যোগাযোগ করেননি। আচ্ছা আরিয়ান ইসলাম ফাইনালি স্যারের স্টোরি অলওয়েজ ফেভারিট। আচ্ছা আচ্ছা আরিয়ান আরিয়ান অবশ্যই মনে হচ্ছে মামুন ভাইয়ের ফ্যান। আচ্ছা আশাদ আলী রাহেল আমাদের সাথে আছে, চিন্ময় স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ চিন্ময় স্যার খুব ভালো আছে, সাথে আমি অভি ভালো আছি। রাহেল ভাই আপনার ঘটনা কিন্তু পাচ্ছি না, আপনার ঘটনা অবশ্যই ভূত গল্পে চাচ্ছি আমি, প্লাস ভূত গল্প না, ভূত গল্পের সাথে নতুন একটা শো হচ্ছে লাভ ডায়েরি, সেখানেও আপনাদের পার্সোনাল লাভ স্টোরি শেয়ার করতে পারেন বা স্যাড স্টোরিও শেয়ার করতে পারেন, অবশ্যই ওটা আমি আপনাদের বলে দেবো যে কীভাবে করবেন সেটা শোতে বলবো, তার শোয়ের আগে অ্যানাউন্সমেন্টে আমি ভূত গল্পের 12তম এপিসোডে আমি বলে দেবো কীভাবে কী লাভ ডায়েরিতে ঘটনা পাঠাতে পারবেন। আচ্ছা এবার হচ্ছে মিমরুজ হাসান আছে, ভালো লাগছে, জি হ্যাঁ অবশ্যই ভালো ঘটনা হলে অবশ্যই ভালো লাগবে, এটাই এটাই বাস্তবতা। আচ্ছা রাফি আমাদের সাথে আছে, কি হলো রে ভাই, এক গল্প থেকে আরেকটা টপিক কেন? ভাই আমাদের শো কিন্তু প্রায় শেষ পর্যায়ে, জাস্ট আমি আপনাদের সাথে একটু কমেন্ট আড্ডা মারছি লাইভে, কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের টোটাল শোটা শেষ হয়ে গেছে, 3টা ঘটনা ছিল, 3টা ঘটনায় শেষ হয়ে গেছে, এখন আপনাদের সাথে কিছু আড্ডা দেওয়া, আপনাদের কিছু কমেন্ট পড়া বা আমাদের কিছু ব্যাপারে অ্যানাউন্সমেন্ট ছিল সেগুলো জাস্ট জানানো, এছাড়া কিছু না। আমার লাইভটা শেষ হওয়ার সাথে সাথে আমি পাবলিশ করে দেবো, আপনারা আপনি পার্সোনালি ওই 3টা ঘটনা শুনে নেবেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। তো যেহেতু আর কমেন্ট নাই, আমি শো এর একদম শেষ পর্যায়ে আপনাদের সাথে আমি বিদায় নেব। ইনশাল্লাহ যেভাবে ভূত গল্পের ভালোবেসেছেন, ইনশাল্লাহ লাভ ডায়েরিরও ভালোবাসবেন আমি আশা করি, যেহেতু ভূত গল্পেরই আর একটা অংশ লাভ ডায়েরি। তো ব্যাপার হচ্ছে আর কিছু বলার নাই, সবাই শুনছেন ভূত গল্প স্বাধীন মিউজিকে, বড় বড় মতন আমি লাস্টে থাকি, অভি আছি আপনাদের সাথে। তো হচ্ছে আচ্ছা রাফি আবার লিখছেন, ঠিক আছে ভাই, হ্যাঁ জি ভাই আপনি আপনি পাবলিশটা একটু পরে আমি একটা শেষ করে দিচ্ছি, আপনি জাস্ট 3টা ঘটনা শুনে নেন, ইনশাল্লাহ আজকের ঘটনাগুলো খুবই সুন্দর, 3টা ঘটনায় সুন্দর, একটা বড় ঘটনা আছে আর 2টা ছোট ঘটনা, তো শুনলে মজা পাবেন ইনশাল্লাহ, মানে ভয়ের কিছু জিনিস জানতে পারবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আজকে কমেন্ট কিন্তু আগের এপিসোড তুলনায় কম, এটা কিন্তু একটু আপনারা মাথায় রাখবেন, যেহেতু কমেন্ট যেহেতু আপনারা যদি কমেন্ট না পড়েন আপনাদের সাথে লাইভে আসাটা তাহলে হচ্ছে ব্যর্থতা আমার মনে হয়। লাইভে আসবো, আপনাদের সাথে কিছু আড্ডা দেবো, আপনাদের কিছু কমেন্ট করবো, কারণ 6টা দিন পর আপনাদের সাথে আবার আড্ডা দেওয়ার সুযোগ পাই, এর আগে তো আর পাই না। আপনাদের কার পার্সোনাল নাম্বার জানিও না বা আপনারা পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে নকও দেন না, তো সেই ক্ষেত্রে সোমবার 6 দিন পরে 1টা দিন আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া ব্যাপারটাই ছিল একটু আলাদা। তো এছাড়া সুযোগও পাই না, তাই আড্ডাও দেওয়া হয় না। আপনাদের কমেন্টটা পড়লে আমার আমার ভালো লাগে পড়তে, এই জন্য আমি লাস্টের দিকে লাইভে আসি। এছাড়া লাইভে আসার কোনো কারণ নাই, অ্যানাউন্সমেন্টগুলো তো আমি রেকর্ডিং করেও আপনাদের শোনাতে পারতাম, বাট লাইভে এসে অ্যানাউন্সমেন্টগুলো করবো, আপনারা কোশ্চেন করবেন, অ্যান্সার দেবো, কমেন্ট করবেন, এটাই এটাই আমি চাচ্ছিলাম। যাই হোক, আজকে কমেন্ট কম, সব দিন তো সমান হয় না, পাঁচটা আঙ্গুল সমান না। ইনশাল্লাহ সামনে কমেন্ট ইনশাল্লাহ আপনারা অনেকেই কোশ্চেন করবেন, অনেক বড় অনেক কমেন্ট হবে, আমি সেই আশা করি। তো আজকে আমি অভি 78-এ বিদায় নিচ্ছি, সামনে 79-তে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভূত গল্পর সাথে ছিলেন, পাশে ছিলেন, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবেন। আশা করি সামনের সোমবার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, এ আশা করে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায়, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।